Good FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও 48.0 FM, আমি রাস্তালাচির সাথে নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন ভেরি ট্রু। আর গ্রামোফোন গ্রামোফোন প্রেজেন্টস গুড এফএম এর স্পেশাল এপিসোড অন হ্যালোইন, এবং এটা হবে সিক্স সিজন হোটেলে। আমরা সবাই ওয়েট করছি সেটার জন্য, অ্যান্ড আপনাদের জন্যই আপনাদের কাছ থেকে নাম চাওয়া হয়েছিল, এবং ভেরি রেগুলার লিসনার একজন যিনি নাম উল্লেখ করতে চান তিনি নাম দিয়েছেন এই দিনটাতে, এবং আপনারা সেই দিন সেই নামটা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন, ইনশাল্লাহ জানিয়ে দেব। সো আমাদের বিরাট প্ল্যান রয়েছে এবারে হ্যালোইন নিয়ে। আশা করছি যে আপনারা সবাই হাজির হয়ে যাবেন সিক্স সিজন হোটেলে, এবং আমাদের যদি আপনি আরো ডিটেইলে জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, আর আপনি অবশ্যই অবশ্যই টিউনিং করতে পারেন রেডিও 40। আপনার আরো যে সমস্ত ইনফরমেশন দরকার সেগুলো পেয়ে যাবেন আপনি সেখান থেকে। আমি একটু জানিয়ে দিই আপনাকে কিভাবে আমার সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40 FORTY স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm, which is bhootfm@radio40.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা সরাসরি আপনাদের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন, আমার অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং আপনারা আমাদের ফেসবুকে যে পেজ রয়েছে সেই পেজগুলো ভিজিট করতে পারেন, এবং সেই পেজগুলোর আমি একটু বলে দিচ্ছি কিভাবে ভিজিট করতে হবে। চলে যান www.facebook.com/radio40and www.facebook.com/bhootfm.rasal, দেখতে পারবেন যে আজকে কারা আমাদের এখানে পার্টিসিপেট করছেন, কারা আমাদের গেস্ট, এবং অবশ্যই অবশ্যই আজকের স্টোরিগুলো মিস করবেন না, বিকজ আমার কাছে মনে হয় যে আজকে বেশ ভালো কিছু স্টোরি আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। সো আর দেরি না করে আমরা চলে যাব ঘটনায়, এবং বেশ কালকের বৃষ্টির কারণে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, এবং আমার মনে হয় শীত চলেই আসছে, শীত আসতে আমি খুশি হয়ে যাই। আমার যদিও মানে ছুটির কোনো মানে মানে সুযোগ থাকে না, তারপরেও শীত আসলে আমার কাছে মনে হয় প্রতিটা দিন ছুটি ছুটি লাগে আমার কাছে। এবং শীতের সবচাইতে বেশি আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে অদ্ভুত একটা লাইট যেটা সাধারণত বিকেলের দিকে এবং সকালের দিকে পাওয়া যায়। এনিওয়েজ, বাট আমরা সবাই রাতের মানুষ এবং আমাদের রাতের অন্ধকার সবচেয়ে বেশি পছন্দ জড়সড় হয়ে ঘটনা শোনা, এবং আমরা সেটাই করতে চাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনারা ঘটনায় আমরা যাব একটু কাছে এসে।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ফারজানা বলছি। তো আমার ঘটনা তো স্ট্রেট চলে যাই। আমার একটা আন্টি ছিল, তো উনি ওনার একটু ট্রাস্ট ইস্যুস থাকার কারণে উনি ওনার হাজবেন্ডের উপর ব্ল্যাক ম্যাজিক করার থিঙ্ক করে। তো তখন একটা উনি একটা হুজুরকে চিনতে পারে, একটা মহিলা হুজুর, তো ওনাকে উনি কিছু এরকম টাকা দেয়, 2-3 লাখ টাকার মতো দিয়ে ওনাকে করতে বলে ব্ল্যাক ম্যাজিক। তো মহিলাটা বলে যে আচ্ছা করে দিব। তো কয়েকদিন এক মাস হয়ে যাওয়ার পরে উনি দেখাচ্ছে কোনো খুব একটা এফেক্ট হচ্ছে না, কোনোই হচ্ছে না। তারপরে উনি ওনার আবার ওনাকে ডাকে, তো মহিলা বলে যে হ্যাঁ আমার আরও কিছু টাকা লাগবে, কিন্তু এটা আমি আপনাকে রিটার্ন করে দিব, মানে এটা কিছুদিন পরে আমি আপনাকে ফেরত দিয়ে দিব আবার। তো তারপর উনি আবার দেয়, তারপরে তো পরে আর মহিলাটার সাথে ওনার কোনো দেখা হয় না 2-3 মাস। তারপর উনি নোটিস করে যে ওনার সাথেই প্রবলেম হচ্ছে, ওনার হাজবেন্ডের উপর কিছু হচ্ছেই না, ওনার উপরেই এফেক্টটা করছে। তারপর ওনার মানে কিছুদিন যাওয়ার পর খুবই খারাপ অবস্থা, উনি হাঁটতে পারে না, খেতে পারে না, বাথরুমেও যেতে পারছেন, এই অবস্থা। তো তারপরে তারপরে উনি এত কিছু হয়ে যাওয়ার পর উনি হাজবেন্ডকে সব সত্যি সত্যি বলে দেয় দ্যাট এটা উনি ট্রাই করেছিল এরকম করার। তো তারপরে ওনার হাজবেন্ড তখন কি করবে আর, তারপরে ওনাকে মালয়েশিয়াতে নিয়ে যায় ফর ট্রিটমেন্ট। তো ওখানে গিয়ে ডক্টররা বলে দ্যাট পসিবল না, খুবই খারাপ অবস্থা ওনার। তো এটার পরে উনি তারপরে উনি হচ্ছে বলে, ডক্টররা বলে দ্যাট ওনার ভিতরে ক্যান্সার সেল পাওয়া যাচ্ছে। তারপরে পরে উনি যখন আবার দেশে ব্যাক করে, বিকজ ওর ভেবেছিল ক্যান্সারের কোনো কিওর নেই, তো উনি দেশে ব্যাক করে তারপরে হুজুরকে দেখায়, মানে একটা ভালো হুজুর, তখন হুজুরটা বলে দ্যাট ওনার উপরে ব্ল্যাক ম্যাজিকটা ব্যাকফায়ার করেছে, মেবি ওই মহিলাটা ইচ্ছা করে করেছিল অথবা ভুলে,
হ্যাঁ
ওনার উপরে হয়নি। তারপরে হুজুরটা বলেছে কি যেহেতু ক্যান্সার বলেছে তো কেমোথেরাপি যদি না দেয় তাহলে উনি কোনোভাবে এটাকে কিওর করতে পারবে। তারপরে ওনারা খুব একটা বিলিভ করে না, বলছে কি এত খারাপ
অবস্থা, মানে ট্রিটমেন্ট বন্ধ করতে বলছে অলমোস্ট।
তারপরে যখন বলে, তারপর তাও উনি বলে আচ্ছা ঠিক আছে যেহেতু আর কিছু হচ্ছেই না এমনিই চলে যাবে তাহলে আরো কয়েকটা দিন ওয়েট করে দেখি। তো তারপরে উনি আবার যায়, তখন ডক্টররা বলে দ্যাট একটু একটু ডেভেলপমেন্ট পাচ্ছে। তো এরপরে
এবং কেমোথেরাপি ছাড়া, এটা
জি এটা কেমোথেরাপি ছাড়া। তারপরে আর কি আন্টি, মানে আঙ্কেল বলেছিল দ্যাট দেখতো যে কি সিলিং থেকে পানি পড়ে পড়ে, লাইক ক্লিন ওয়াটার যেটা ওরকম পানি পড়ে পড়ে হাতটা পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে।
এটা খুব ইন্টারেস্টিং জায়গা,
জাস্ট মানে এরকম ড্রাই ওটার থেকে পড়ে পড়ে হাতটা কালো হয়ে যাচ্ছে। তো তারপরে এরকম হতো আর কি রেগুলার, এরকম বলতো। তো আন্টি এরকম বলতো দ্যাট আমি দাঁড়ায় থাকছি কোমরে লাথি মেরে জিনরা ফেলে দিচ্ছে, কিন্তু এটা কেউ বিলিভ করতো না। তারপরে উনি শুয়ে টুয়ে থাকতো, পরে বলতো দ্যাট আমার আল্লাহ আমার হাত ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, বুকের মধ্যে পেরেক ঢুকে দিচ্ছে বিষের মধ্যে মিলায়,
ফিল করতে পারছে।
উনি বলতো আর কি আমি দেখতেছি তোমরা কেউ জানো না, আমি আমি দেখতে আমি দেখতে পারি তোমরা জানো না, আমি আমি সব দেখতে পারি, আমি সব জানি এরকম বলতেছে। কিন্তু আমরা তো কিন্তু এইটা দেখেছি, অন্য তো কিছু আর দেখিনি, তো আর কেউ বিলিভ করতো না। কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পরে আর কি ওই যে হুজুরটা যখন চেষ্টা চালায় যায়, তারপরে কিছুদিন পরে উনি বলে আমি পারবো না, আমার ওস্তাদের কাছে নিয়ে যেতে হবে। তো উনি যায়, তারপর উনি কি জানি করে, পরে যখন আবার মালয়েশিয়াতে যায় তখন ওরা বলে দ্যাট ওনার ক্যান্সার সেলের 13 point something থেকে ড্রপ করে 3 চলে এসেছে, মানে এতটা ডেভেলপমেন্ট হয়েছে।
এবং কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট ছাড়া
না, হ্যাঁ এরকম ট্রিটমেন্ট ছাড়া, মানে মেডিসিন টেডিসিন ছিল বাট কোনো থেরাপি টেরাপি ছিল না। তো এটার পরে আন্টি মানে অনেক বছর লাগে, কিন্তু উনি হুইল চেয়ারে ছিল 2-3 বছর, এটা মানে 5 বছর আগে ঘটনা, তো 2-3 বছর পরে উনি ঠিক হয়,
ঠিক হয়ে গেছেন উনি
আলহামদুলিল্লাহ।
চমৎকার। এবং আপনি আরেকবার ওই জায়গাটা বলেন তো, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, মানে সিলিং এর যে ব্যাপারটা বললেন।
আন্টি বলতো অন্য কেউ বিলিভ করতো না, বাট ওনার হাজবেন্ড একদিন দেখেছে দ্যাট এরকম সিলিং থেকে পানি, মানে পানি যেরকম দেখতে হয় ওরকম পানি পড়ে পড়ে হাতটা কালো হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মানে ধুলেও পড়ে যাচ্ছে না ওরকম।
আপনার যে ফার্স্ট যে স্টোরিটা, সেই স্টোরিটা আমরা একটু শুনতে চাই, এবং আপনি প্লিজ বলবেন রিসেন্ট ঘটনা, তো একদম না খুব রিসেন্ট, ওকে
অল্পই
জি শুনি আপনার ঘটনা।
এটা আমি যে ঘটনাটা শেয়ার করবো, সরকারি কর্মকর্তা উনি আমাকে স্মরণ করে, এই জন্যই উনার সাথে যে ঘটনা ঘটেছে সেটা তার মায়ের সাথে এবং তার সাথে হইতেছিল। উনি গ্রামে বাড়ি যান, উনার গ্রামে বাড়ি মুন্সিগঞ্জ। আম্মু খুব অসুস্থ থাকার কারণে আম্মুর কাছে দেখার জন্য বাড়িতে যান। তো আম্মু যে ভয় পাইছেন সেটা কাউকে বলেনি, শুধু উনার ছেলেকে বলছে। সে রাত্রিতে তার ছেলেকে বলছে যে আমি উনাদের বাড়িতে, পারিবারিক কবরস্থান ছিল, তো পারিবারিক কবরস্থানে মাগরিবের নামাজ পড়েই উনি কিছু ইবাদত করে চলে আসার সময় উনি দেখলেন যে হাজীগণ যেভাবে এহরাম বাঁধে সেইভাবে একজন ভদ্রলোক, মানে এহরাম বাঁধা একজন লোক দাঁড়ানো। উনি বলে দিল যে তুমি কালকে চলে এসো।
আচ্ছা।
তো উনি ওর ভিতর মনে খুব এইটাই ভয় আসলো যে কথাটা কি আমাকে বললো না কাকে বললো এবং সে কে। তো উনি জিনিসটা কাউকে কোনো কিছুই বলেননি, উনি চলে আসলেন, মনে ভিতরে আঘাত পেলেন বা ভয় পেলেন। তো এই ভয়টা নিয়ে যখন রাত্রে ঘুমালেন তার খুব প্রচন্ড অসুখ হয়ে যায়, জ্বর এসে যায়, এতে অনেক সমস্যা তার দেখা দেয়। এই ভয়টা ছেলেকে শুধু বলে যে আমি এই পারিবারিক আমাদের যে কবরস্থানে, সেই কবরস্থানে আমি এই জিনিসটা শুনি, এটা আমার ভয় লাগে। ছেলে তাকে ঘুম পাড়ি খাওয়া দাওয়া করি উনি আবার ঘুমাইতে গেছেন রাত্রি গ্রামে বাড়ি যেটা। তো নূর হোসেন ভাই মাত্র ঘুম দিছেন, ওই ঘুমের মধ্যে উনি দেখছেন যে উনি আম্মু যে বললো এহরাম ভাদা একটা লোক সাদা কাপড় পরে, তো যে তাকে বলছে যে কালকে চলে এসো, এই নূর হোসেন ভাইকে বলতেছে যে ফজরের আজানের আগে পুকুর থেকে এক বালতি পানি এনে তোমার আম্মুকে গোসল করে নতুন কাপড় পরিয়ে আমার কাছে নিয়ে আসবা। উনি কথাটা শোনার সাথে সাথে ঘুম ভাঙছে। উনি ঘুম থেকে চোখ খুলে দেখে উনার আম্মু তার সামনে দাঁড়ানো। তুমি উনার আম্মুকে জিজ্ঞেস করতেছে, মা তুমি চলে আসছো? তখন ওর আম্মু কথাটা বলতেছে, বাবা সকালে পুকুর থেকে এক বালতি পানি আনো, আমি গোসল করব কালকে। তুমি বলছে, ঠিক আছে মা, এখন তো রাত, ঘুমিয়ে পড়, আমি সকালে এনে দেবই। এ কথা বলে যখন ঘুমিয়ে পড়লেন তো ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে গেছে। তুমি সকালে ঘুম থেকে উঠে পানি আনবেন, বাহিরে যেয়ে দেখেন যে তাদের বাড়ি থেকে দুই চারটা দশ বারোটা বাড়ির পরে ওনার আম্মুর সাথে যিনি সময় দিতেন, গল্প করতেন, কথা বলতেন, ওই দশ বারোটা বাড়ির পরে এক মুরব্বী যে আসত, উনি সেই পুকুর থেকে এক বালতি পানি এনে হাজির করছেন, তাকে গোসল করাবেন। তুমি এটা দেখে অবাক হলেন যে আপনি পানি আনছেন কেন? তো বলছে, তোমার রাত্রিবেলা তো আমাকে বলে দিছে, তোমার আম্মু আমাকে বলে দিছে যে এক বালতি পানি আনতে, গোসল করবে। তুমি জিনিসটাকে খারাপ ভাবলেন যে না, তাহলে এটার মধ্যে কোনো নিশ্চয়ই কোনো কিন্তু আছে। তুমি সাথে সাথে রাগ করে পানিটা ফেলে দিলেন যে আমার আম্মুকে আমি গোসল করাবো না, লাগবে না আমার আম্মুকে গোসল করানো পুকুরে পানি দিয়ে। পানিটা ফেলে দিলেন। উনি যখন উনার আম্মুর ঘরে গেলেন, উনি ঘরে যেয়ে দেখেন তার মা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন।
আচ্ছা,
তো খুব কষ্ট পেয়েছে। এরপর উনি যখন ঢাকায় আসলেন, উনি থাকেন মহাখালীতে। উনি ঢাকায় আসার পর রাত্রে ঘুমানোর সময় উনি স্বপ্ন দেখেন, ওই এহরামবাদ ওই লোকটা আসে এবং তার সাথে তার মাও আসে। ওই এহরামবাদের লোকটা কবর খুঁড়তে থাকে আর তার মা বলতে থাকে যে, বাবা তুমি পাক পবিত্র হয়ে তুমি আমার কাছে চলে আসো। এটা স্বপ্ন দেখার পর উনি একই রকম, উনি অসুস্থ হয়ে যান তার মার মতোই, তার শারীরিক সমস্যা অনেক হয়ে যায়। তো পরবর্তীতে যখন আমার সাথে দেখা হয়, আমাকে নিয়ে যায় তার গ্রামের বাড়িতে, আমি তার পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া করে আসি এবং তার বাড়িতেও আমি দোয়া করি। তখন আমরা যখন মিলাদ দোয়া পড়তেছিলাম, উনি চিৎকার করে অনেক কান্না করলেন, অনেক কান্না করলেন। তা আমি ভাবছি হয়তো তার গুনাহের জন্য, অপরাধের জন্য, ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছে, তার মাকে স্মরণ করতেছে, তার মা দুনিয়া থেকে
ইমোশনাল হয়ে গেছে,
ইমোশনাল হয়ে গেছে। তো এটা আমি স্বাভাবিক ভাবছি যে হতে পারিতাম। কিন্তু যখন আমাদের দোয়া শেষ হলো, উনি আমাকে এই কথাটা বলতেছে যে আমি যখন দোয়া পড়তেছি, দোয়ার মোনাজাত করতেছি, আমার চোখের সামনে আমি এই জিনিসটা দেখতে পাইছি, ওই এহরামবাদার লোকটা কবর খুঁড়তেছে আর আমার মাকে, আমার মা আমাকে বলতেছে, বাবা তুমি আমার কাছে পাপ পবিত্র হয়ে চলে আসো। আপনাদের এখানে পারিবারিক যিনি কবরস্থানটা আছেন, রাখছেন, তা আপনাদের নামাজ পড়া দরকার, ইবাদত বন্দেগি করেন। অবশ্যই এই জায়গাটার মধ্যে এমন একজন ভালো ওলি আছেন, আপনাদের কোন ভুলের কারণে এক এক করে নিয়ে চলে যেতেছে, আপনাদের ইবাদত করা দরকার এবং সাপ্তাহিক কবরস্থানে এসে জিয়ারত করে যাবেন। উনি যে আপনাদের পারিবারিক কবরস্থানে যারা ইন্তেকাল করেছেন, তাদের সময়তে, যে সময়তে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছেন, ওই সময়তে তাদের নামে দোয়া খায়ের করে,
মৃত্যুবার্ষিকী
যেটা, তাদের নামে দোয়া করেন এবং আপনারা ইবাদত বন্দেগি করেন। হয়তো আপনাদের ভুলের কারণে, চলাফেরা ভুলের কারণে আজ এই রকম অবস্থা হইতেছে। তো আমি তাদেরকে আবার বলছি যে আমি আবার দেখা করব। তখন পর্যন্ত তার কোন কল আসেনি যে কি অবস্থা আছে, কিন্তু উনি অনেক এমনটা শুকাইছেন, আমাকে ছবি দেখাইছে, উনি অনেক স্বাস্থ্য ভালো লোক ছিল কিন্তু এখন অনেক শুকাইছেন। শুধু একই স্বপ্ন দেখেন, ওই এহরামবাদার সাদা পোশাক পরিহিত লোকটা কবর খুঁড়ে আর তার মা আসে, শুধু একটাই কথা বলে যে, বাবা পাক পবিত্র হয়ে তুমি আমার কাছে চলে আসো।
আমাদের একজন লিসেনার, এবং সেই ঘটনাটি আপনাদের একটু পড়ে শোনাতে চাই আমি। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম অর্ণা, আমার বাসা ময়মনসিংহ। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যায় আজ থেকে দু বছর আগে। আমার এক বন্ধু চাকরির সুবাদে বান্দরবন থাকত। আমার বন্ধুটি যে জায়গাতে থাকত সেখানে গারো জনগোষ্ঠীর বসবাস ছিল। আমি জানতাম যে বান্দরবনে খুব ভিন্ন ধরনের অনেক জিনিস পাওয়া যায়, তাই আমি আমার বন্ধুটিকে বললাম সে যখন বাসায় আসবে তখন যেন আমার জন্য হাতির দাঁতের একটা চিরুনি নিয়ে আসে। যথাসময় সে আমাকে চিরুনি এনে দেয়। যেদিন চিরুনিটা আমার হাতে আসলো সেদিন থেকে শুরু হয় আমার জীবনের এক আতঙ্কিত অধ্যায়। আমি একদিন রাতে ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনিটা দিয়ে প্রথম চুল স্পর্শ করলাম। আমি যখন চিরুনিটা মাথায় স্পর্শ করলাম তখন হঠাৎ মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছিল। আমি এটাকে খুব সাধারণভাবে নিলাম। সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেলাম। ঘুমের মাঝে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম ধবধবে সাদা গায়ে রঙের একটা মেয়ে দেখতে গারুদের মতো আমাকে খুব কঠিন করে বলছে, আমার অংশটা আমাকে দিয়ে দাও। এই স্বপ্নটাকে আমি খুব সাধারণভাবে নিলাম। এর পরের দিন রাতেও আমি একই স্বপ্ন দেখলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না কেন এই মহিলা আমাকে প্রতিদিনই বলছেন যে আমার অংশটা আমাকে ফিরিয়ে দাও। কিছুই বুঝতে পারলাম না যে কেন এই মহিলা প্রতিদিনই একই কথা বলছেন। আমার স্বপ্নটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম, কিন্তু কেউ বিষয়টাকে তেমন বেশি গুরুত্ব দিল না। তৃতীয় দিন আমি আবার স্বপ্নটা দেখলাম এবং আমি দেখলাম যে আমাকে সেই মহিলা আবারও বলছেন, আমার অংশটা ফিরিয়ে দিলে না, ফিরিয়ে না দিলে তোমার ক্ষতি হবে। এই কথাটার অর্থ বুঝতে পারলাম না। আমি আমার কিছুই আর আমার কিছু করার ছিল না। যাই হোক, এভাবে আমার রাত কাটছিল অস্বস্তির ভেতর দিয়ে। আমি লক্ষ্য করলাম আমার মাথার চুল এবং আমার মাথার চুল যেটা ছিল আস্তে 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 যেটা হচ্ছে ক্রমশ উঠে যেতে লাগলো এবং আমি চিন্তায় পড়ে গেলাম, চার দিনেই কি করে আমার মাথার চুল ক্রমে অর্ধেক হয়ে গেল। আমি ডাক্তারের কাছে গেলাম এবং চিকিৎসা নিতে লাগলাম, কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছিল না। এর মাঝে একদিন রাতে আমি ঘুমিয়েছি, হঠাৎ রাত তিনটায় আমার ঘুম ভেঙে যায়। আমি অনুভব করতে লাগলাম আমার রুমে কেউ একজন আছে। আমি কাউকে দেখতে পেলাম না, কিন্তু ভয় পাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল ড্রেসিং টেবিলের দিকে। আমি ডিম লাইটের হালকা আলোতে দেখতে পেলাম যে ওই গাঢ় মহিলাটি আয়নার সামনে বসে চিরুনিটি দিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর মুখটা দেখলাম যেন রক্তে ভাসা। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারাই এবং জ্ঞান হারাই আমি। আমার জ্ঞান ফেরার পর আমি দেখলাম সকাল হয়ে গেছে। আমি রাতের পুরো ব্যাপারটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। এরপর আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর আমাকে আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাকে কিছু তাবিজ দিলেন আর রাতের বেলা আয়নার সামনে সেই চিরুনিটা নিয়ে ওই মহিলাকে দেখতে পেয়ে আমার আর বুঝতে বাকি রইল না যে মহিলাটি আমাকে কি ফিরিয়ে দিতে বলছিলেন। ওই দিন চিরুনিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বান্দরবান পাঠিয়ে দেই। এরপর আমার বন্ধু সব ঘটনা খুলে বলে এবং ওই চিরুনিটা যেখান থেকে সে কিনেছে সেখানে গিয়ে ফেরত দিয়ে আসতে বলে। কিন্তু আমি আমার বন্ধুর সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে ও যখন চিরুনিটা ফেরত দিতে নিয়ে যায় তখন সে দেখে ওইখানে গিয়ে যে সেখানে চিরুনি ফেরত দিবে কোথায়, একটা শ্মশানঘাট। আমার বন্ধু অবাক হয়, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে এখানে একটা বাজার ছিল না, কিন্তু সবাই বলে ওইখানে অনেক পুরনো একটা শ্মশানঘাট, বাজার থাকবে কিভাবে। আমার বন্ধু কিন্তু কিছুটা ঘাবড়ে যায় এবং কি করবে কিছু ভেবে পায় না এবং চিরুনিটা শ্মশানঘাটে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর এক সপ্তাহ আমার বন্ধুটি অসুস্থ থাকে এবং এরপর তার কোনো সমস্যা হয়নি। আমি জানি না এই চিরুনিটার রহস্য কি, জানি না কেন আমার বন্ধুর সাথে এরকম ঘটনা ঘটলো, এর ব্যাখ্যা আমার জানা নেই। আপনারা কেউ যদি এর ব্যাখ্যা খুঁজে পান তাহলে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এবং এটাই ছিল স্টোরি। এবং আপনারা আমরা একটু খেয়াল করি, ফার্স্টে যে স্টোরিটা আমরা শুনেছি সেটা ছিল ব্ল্যাক ম্যাজিকের এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে একজন দেখতে পেলেন যে ওপর থেকে কিছু একটা পড়ছে এবং হাতের বিভিন্ন জায়গাটা পুড়ে পড়ে যাচ্ছে। খুব অদ্ভুত ব্যাপার ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো, এমনই হয় এবং এর চাইতে ভয়ঙ্কর হয়। আমাদেরকে হাফিজ মাইনুদ্দিন ভাই যে ঘটনাটি বললেন সেই ঘটনাটি খুব অদ্ভুত। আপনি দেখেন যে এরাম পর একজন লোক স্বপ্নের মধ্যে আসছেন এবং তিনি বলছেন যে পাক পবিত্র হয়ে আমার সাথে চলে আয়। মানে কবর খুঁড়ে কেউ যদি আপনাকে এরকম ভাবে রেগুলার ঘুমের মধ্যে ডাকতে থাকে, মানে আপনি কয়দিন সুস্থ থাকবেন বা আপনার এটা কয়দিন আপনি মেনে নিতে পারবেন? ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু যে আপনাকে রেগুলার এই জিনিসটা টলারেট করতে হয়, কেউ একজন আপনাকে রেগুলার ডাকছে এবং কেউ একজন আপনাকে রেগুলার ডেকে ডেকে বলছে যে আমার কাছে চলে আয়। থার্ড যে স্টোরিটা, সেই স্টোরি দেখেন আপনি কোন একটা জায়গা থেকে, আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আপনাদের বাসায় যদি কোনো এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে বা যদি মনে হয় যে না কোনো কিছু ন্যাচারাল না বা কিছু ঘটছে যেটাকে আপনার ঠিক নর্মাল মনে হচ্ছে না, প্যারানর্মাল মনে হচ্ছে, তখন আপনি দেখেন যে এই বাসাটা কোনো চেঞ্জ করেছেন কিনা আপনি, বা এই বাসাটায় এমন কোনো জিনিস নিয়ে এসছেন কিনা যেটা সম্পর্কে আপনি পুরোপুরি জানেন না। তো এই যে মানে এখন যে ঘটনাটা সেটা আমরা কি শুনলাম যে একটা চিরুনি তার বাসায় এসেছিল এবং সেই চিরুনি নিয়ে ঘটনা, এবং প্রতিদিন মানে স্বপ্নে কেউ একজন তাকে বলছে যে আমার অংশটি আমাকে দিয়ে যা, এরকম টাইপের একটা ঘটনা। এবং সেই চিরুনি ফেরত দিতে গিয়ে দেখা গেল যেখান থেকে যে বাজার থেকে চিরুনি কিনেছিলেন সেখানে একটা শ্মশান। মানে আপনি খুব সুস্থ মাথায় ঢাকা শহরের কোনো একটা শপিং মলে ঢুকে ধরুন যে একটা জামা কিনে নিয়ে আসলেন, তারপর থেকে আপনার প্রবলেম শুরু হলো এবং আপনি জামাটা ফেরত দিতে গিয়ে দেখলেন বা জামাটা সেই জায়গায় আবার দিয়ে আসতে গিয়ে দেখলেন যে সেখানে কোনো শপিং মল নেই, কবরস্থান, ব্যাপারটা কেমন লাগবে? খুবই অদ্ভুত। কিন্তু আমরা যাই SMS এ এবং মানে এই অদ্ভুত ব্যাপারের মধ্যেও আমি যতই অদ্ভুত বলি না কেন, কেউ কেউ ভাববেন যে এগুলো অদ্ভুত নাকি, সত্যি হলে তো অদ্ভুত হবে। যারা ঘটনাগুলো ফেস করেন তারা বুঝতে পারেন সমস্যাটা। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ফেসবুকে কিন্তু এখন অনেকে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইমন জামান, এছাড়া আমাদের সাথে আছেন শাহিন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আকাশ, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফালাক হোসেন আকাশ, হুমায়ুন কবির ফরিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রায়হান আজিজ, এছাড়া আমাদের সাথে রয়েছেন রুবায়ত হাসান অফি, জুনায়দ হোসেন জনি আমাদের সাথে আছেন, আসাদুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নিশ্চুপ হৃদয়, এছাড়া আছেন মামুন হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও রেভেন হক, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মামুন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আশিকুর রহমান রিয়েল সহ আরো অনেকে। রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজেও আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকেই রয়েছেন, অনেক চক্রবর্তী আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন মণ্ডল ম্যাম, এবং আমাদের সাথে আছেন রাজীব, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সালাম শেখ, এছাড়াও আমাদের সাথে আছেন রানা এস কে, রাজু আহমেদ আমাদের সাথে আছেন, স্বপ্নহীন সেই ছেলেটি আমাদের সঙ্গে রয়েছেন, রনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তানিশা, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইসমাত মাহির, এছাড়াও MD তুহিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আবদুল্লাহ আল নোমান সহ আরো অনেকে। তো আপনারাও যদি আমাদের সাথে থাকতে চান বা আমাদের কাছে আসতে চান তাহলে যেটা করতে হবে আমাদেরকে SMS করতে হবে, মোবাইলের মেসেজ ফ্রেন্ডে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আপনারা যে আমরা পড়ে শোনাই এরকম ঘটনা চাই, কারণ আপনারা জানেন যে সামনে হ্যালোইন এবং এই 31st অক্টোবর যেটা আসলে আমরা বলছি আমাদের সেই নামটা পেয়ে গেছি এবং সেই নামটি আমাদের একজন লিসনার পাঠিয়েছে, সেটা হচ্ছে ভূতের দিন। সো আমরা এটাকে ডিক্লেয়ার করছি ভূতের দিন হিসেবে। সো এই ভূতের দিনে আমাদেরকে স্পেশাল একটা মানে কি বলবো যে এপিসোড থাকবে যেটা সিক্স সিজন হোটেলে, এবং সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন, আমাদের সাথে আপনারা আসতে পারেন, ঘটনা শুনতে পারেন, ডিনার করতে পারেন। এবং গ্রামীণ ফোনকে আরও একবার ধন্যবাদ এরকম চমৎকার একটা মানে একটা এপিসোড আমাদের করতে দেওয়ার জন্য। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন গুমার সিলেট থেকে, এবং তিনি বলছেন যে হ্যাঁ আজকে তিনি আমাদের সাথে আছেন, এবং MD রাব্বি আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে তার কাছে ভয় লাগছে। দোলা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আই লাভ ভূত FM অ্যান্ড আমরা আপনাকে অনেক পছন্দ করি। সানি আল হক গোপালগঞ্জ থেকে আমাদের সাথে SMS করেছেন সুজানা আই ওয়াজ লিসনিং ভূত FM আচ্ছা এখনো তিনি শুনছেন, এন্ড তিনি লিখেছেন আই লাভ ভূত FM মানে তিনি সবসময় শোনেন এবং সবসময় শুনবেন, সেটা তিনি লিখেছেন। ফেরদৌস আমাদের সাথে লিখেছেন এবং তিনি বলছেন যে আইল বি দেয়ার সিক্স সিজন হোটেল, ওকে আমরা ওয়েট করবো আপনাদের জন্য যারা যারা আসতে চান। অয়ন আমাদের সাথে রয়েছেন থার্ড স্টোরিটা, তার বলছে যে একদম বুক ধাবড়ে দেওয়া, ও মাই গড। আমাদেরকে নুমার SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আল রাফি, এছাড়াও আমাদের সাথে আছেন পৃথিবী সিলেট থেকে পিয়াস আমাদের সাথে রয়েছেন, স্টোরিগুলো ভালো লাগছে তাকে, সাইফুল হলি ক্রিসেন্ট স্কুল থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকেই, সানি আছেন, হিমি আছেন আমাদের সঙ্গে, আমাদের সাথে রয়েছেন মুন্তসির, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সামি, রূপা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। অনেকে রিকোয়েস্ট করেছেন এবং অনেকে আমরা বলেছিলাম যে এই সিক্সিজন হোটেলের এই এপিসোড আমরা কি করতে পারি, তার মধ্যে আমার সবচেয়ে চাইতে ইন্টারেস্টিং একটা জিনিস মনে আছে, এবং এস এম এস পড়ছি বলেই, যে এস এম এস বা ফেসবুকের কোনো কমেন্ট পড়বেন না, এরকম একটা এপিসোড চাই। সো কি মনে হয়, হোয়াট ডু থিঙ্ক, এরকম কিছু করবো নাকি আমরা? জানান আমাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
এফ এম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Welcome back. The night comes alive with Gramophone and you are listening to Radio 48.2 FM. আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে আজকের অতিথিরা, এবং আপনারা শুনছেন ভূত এফএম। আর একটু আগে আমি অ্যানাউন্স করেছি যে আমাদের ভূতের দিনে স্পেশাল একটা এপিসোড রয়েছে। এটা সেলিব্রেশন বা এরকম কোনো কিছু না, আমরা একটা এপিসোড করতে চাই, যেই এপিসোডটাতে আমরা এই এই দিনটাকে সামনে রেখে আরেকটা বেশি একটা এপিসোড করতে পারলাম, এবং সেটা আমার মনে হয় খারাপ হবে না। তো আমরা চলে যাব আমাদের নেক্সট যে অতিথি রয়েছেন তার কাছে। আপনার নামটা একটু বলবেন, তারপরে আমরা আমাদের ফার্স্ট যে গেস্ট ছিলেন তার বোন, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
হ্যালো এভরিবডি, আমার নাম মাসিয়া।
ওকে,
তো এই কাহিনীটা হচ্ছে আমার নিজের বিল্ডিং এর।
জি,
তো এটা আরো 4-5 বছর আগের কাহিনী। শুরু হচ্ছে তখন টাইম মনে করেন রাত 2টা বাজে, তো নিচে গার্ডরা বসে আছে, তো একটু পরপর ওদের মানে হঠাৎ করে দেখলো যে কোত্থেকে যেন ওদের সামনে এসে মানে গেটের বাইরে একটা ইট পড়লো, আবার 5 মিনিট পরে একটু করে মাটি পড়লো, তো এরকম 5-6 মিনিট হচ্ছে। ওরা ফার্স্টে চিন্তা করছে খুলে দেখবে নাকি, বাট দেন ওরা চিন্তা করছে না, হয়তো এরকম চোর ডাকাত এরকম করে যে কিছু ফেলে তারপর ঢোকার চেষ্টা করে, তো ওরা ফার্স্টে অ্যাভয়েড করছে, হয়তো কেউ এরকম ট্র্যাপ করার চেষ্টা করতেছে। তারপরে ওরকম 5-6 মিনিট চলছে, ওরা কিছু মানে পাতা দেয়নি খুব একটা, তো হঠাৎ করে ওরকম 5-6 মিনিট পরে এরকম বড় একটা টব, ফুলের টব উপর থেকে পড়ে গেছে, মানে ওদের সামনে ঠিক এসে পড়ছে, তো বুঝছে যে উপর থেকে পড়ছে। আর জিনিসটা ওরা খুব ভয় পেয়েছে, মানে ছাদের দরজা লক থাকে, প্লাস টবটা অনেক বড়, এটা একটা মানুষের পক্ষে উপর থেকে ফেলা সম্ভব না, তো ওরা হঠাৎ করে ভয়ে কি হল কি না কি হলো ছাদে, তো দৌড় দিয়ে একজন গার্ড উপরে গেছে দেখতে, তো যে দেখে যে তালাটা ভাঙা, মানে ভাঙা মানে কেজেস খোলা চাবি ছাড়া, তো সে এরকম ভেতরে যে টর্চ মেরে চারপাশে দেখতেছে কি আছে, তো অনেকক্ষণ টর্চ মেরে চারিদিকে টর্চ মারার পরে দেখলো যে একটা মেয়ে, যখন ফেসে টর্চটা পড়ে তখন দেখে একটা মেয়ে এরকম ই করে চোখ বন্ধ করে ই করে আসছে নড়তেছে, সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়েছে, ও মাগো করে সে দৌড় দিয়ে নিচে চলে গেছে। নিচে যে বাকি সব লাইক সব মিলে মনে হয় 7-8টা গার্ড, তারপর ইলেকট্রিশিয়ান থাকে, সবাইকে সে যে খবর দিয়েছে, তারপর সবাই এরকম আবার উপরে গেছে, সবাই তখন 4-5 জন মিলে উপরে গেছে, যে তারপর যখন টর্চ মিলে দেখে তখন দেখে মেয়েটা আশেপাশে কোথাও নাই, তারপর একটু সামনে আগিয়ে দেখে মেয়েটা এরকম ছাদে গ্রিলের উপর বসে,
গ্রিলের উপরে বসে মানে
রেলিং যেটা উপর বসে নিচের দিকে ঝুঁকে আছে, তো ওরা ভয় পেলো যে এখন যদি ধরি আর যদি কোনো কারণে পড়ে যায় তাহলে তো আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে,
বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে,
তো ওরা তখনই চিন্তা করলো যে আরো মানে আরো রেসপন্সিবল ভাবে ফোন দিই। তো আমি আগের থেকে বলি যে আমাদের বিল্ডিং এর কমিউনিটিতে আমরা মনে করেন থাকি 2তলায়, উপর তলায় আমার চাচা থাকে, তো উনি হচ্ছে বিল্ডিং এর সেক্রেটারি কমিটির, তো অবভিয়াসলি ওনাকে ফোন দেওয়া হবে, তো ওনাকে ফোন দিয়ে শুনিয়ে বলে ওদের অনেক টায়ার ছিল, তো উনি ফার্স্টে ফোনটা ধরেইনি, তো অনবরত কল দেওয়ার কারণে উনি ধরছে, ধরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন গার্ডটা বলল যে স্যার এরকম উপরে একটা মেয়ে এভাবে বসে আছে, স্যার আমরা ধরতে পারবো না, ধরলেই পড়ে যেতে পারে,
কি করব এখন।
তখন আমার চাচা বলছে যে এইসব আমি জানি না, তোমার অন্য বাসায় খবর দিতে হোক, আমি খুব টায়ার্ড আমি আসতে পারবো না, তো তখন ওরা আবার ফোন রেখে কি করবে চিন্তা করছে, দড়ি টড়ি ধরছে মানে দড়ি খুঁজতেছে যে বেঁধে সামহাও না হবে, তো আমার চাচা আবার ফোন টোন রেখে উনি এদিকে ঘুমিয়ে গেছে, তো অনেকক্ষণ পরে লাইক ওনার হঠাৎ করে আমার চাচা হঠাৎ করে এরকম ঘুমটা ভাঙছে, ভেঙে পানি খাওয়ার জন্য উনি উঠছে, উঠে বেডরুম থেকে বের হয়ে ডাইনিং টেবিল গেছে, তো আগের থেকে জানিয়ে রাখি আমার ওই কাজের মেয়েটা আবার ওদের রান্নাঘরে শুতো, শোয়ার সময় সে দরজা লক করে রাখে, মানে দরজাটা আটকায় রাখতো আর কি। চাষা যখন ডাইনিং রুমের লাইটটা জ্বালায় এবং পানি খেতে যায়, তখন দেখে যে কিচেন দরজাটা একটু খোলা, যেটা নর্মালি থাকার কথা না। তো উনি একটু জানার জন্য কি অবস্থা, উনি একটু উঁকি দিয়ে দেখেছে, দেখে যে কাজের মেয়েটা বিছানা নাই। তো ওনার তখন মাথায় ক্লিক করেছে যে ওই যে ওখানে একটা বললো উপরে একটা মেয়ে আছে, দৌড় দিয়ে চাচিকে উঠালো, উঠিয়ে বললো যে দেখো তো মেয়েটা কোথায়, মেয়েটার কিচেনে নাই। তো চাচি গেল, যে চাচি দেখলো ওখানে নাই, বারান্দায় নাই, ওয়াশরুমে নাই। তখন চাচি এসে আমার তাড়াতাড়ি চাচুকে বললো যে ও তো বাসায় কোথাও নাই। তো পুরো বাসার লাইট জ্বালালো, লাইট জ্বালিয়ে দেখে যে মেইন রোডটা একটু খোলা, মানে অল্প একটু এক হাতের মতো, মানে বুঝাচ্ছে
আর
একটু উইয়ার্ড জিনিস যে মেয়েটা কিন্তু ওয়াজ ভেরি স্মল আর অনেক শর্ট ছিল, মানে তার উপরের সিটকিনিটা ধরার
ওটা হাতে পাওয়ার কথা না,
এই জন্য জিনিসটা আরো বেশি খুব অবাক। তো তখন চাচু বুঝলো যে কিছু হলো, তখন আবার আমার বাবা আবার ওই দিন কোন একটা কারণে মানে একজনকে ড্রপ অফ করতে এয়ারপোর্ট গিয়েছিল। তো অবশ্যই আব্বু আগে আমার বাবাকে ফোন দিয়েছে যে দেখো এরকম অবস্থা, আমার মেয়ে মনে হয় উপরে কাজের মেয়েটা, আমি কি করতে পারি। তখন আমার আব্বু বলছে যে দেখ এটা এখন তো মানে কাজের মেয়ের কিছু হলে কিন্তু আজকাল আমাদের দেশে এটা বিগ ডিল, অনেক মানে প্রবলেম হবে, তো তুমি একটা কাজ করো, তুমি নিজেরা কিছু করো না, আগে পুলিশকে খবর দাও, পুলিশ আসুক, যেন কিছু হইলেও পুলিশের সামনে হোক, যেন আমরা না ফাঁসি। তো চাচু এরকম সবকিছু মানে সব বাদ দিয়ে উনি আগে পুলিশকে খবর দিল। তো এদিক দিয়ে উপরে তারপর উনি গেল, নিজেই গেল, যে দেখলো এরকম যে মেয়েটা এখনো ওখানে বসে আছে, রেলিং এর উপর বসে, সামনের দিকে ঝুঁকে আসছে, আর ওর অনেক লম্বা চুল, ওটা খোলা ছিল পিছনে, মানে পুরো সিনারিটা অনেক স্কেরি ছিল। তারপর পুলিশরা আসলো, তো যখন পুলিশদেরকে ফোন দিয়ে এটা বলা হয়েছে, তো পুলিশ এত কোনো বিগ ডিল না, একটা কাজের মেয়ে কিছু হয়েছে, ওরা হচ্ছে মনে করেন একদম লোয়ার পোস্ট, যাদেরকে হাওয়ালদার মনে হয় বলা হয়, ওদের পাঠিয়েছে একটা গাড়ি দিয়ে। তো পুলিশরা এসে এরকম নিচ থেকে দেখলো, মানে মেয়েটা একদম যেখানে মনে করে আমাদের মেইন গেটটা একদম নিচে গিয়েছে, ওইটা ঠিক বরাবর উপরে,
আমাদের
টপ ফ্লোরটা হচ্ছে ফিফথ ফ্লোর, তো ছয়
আচ্ছা তাহলে পড়লে বাজবে না।
তো হাওয়ালদার গুলো আসলো, এসে উপরে দেখলো যে দেখে যে এই অবস্থা, তখন ওরা নিজেরাই ভয় যে এখানে আমরা কি করতে পারি। তখন ওরা হাওয়ালদার গুলো ওদের আরো উপরে যে পোস্ট, যেটাই আমি ঠিক নাম যাই না, মানে আরো বড় পোস্ট, আর বড় পোস্টের পুলিশকে ফোন দিল, ফোন দিয়ে বলো স্যার এটা কই পাঠিয়েছেন, তো ভূত পেতনির অবস্থা, আমরা এখানে কি করবো। তো ওনার ওই স্যারটা বললো যে মানে পুলিশটা বললো যে কি বলো এটা কিভাবে সম্ভব, এখনকার দিনে কি ভূত টুত থাকে নাকি, দাঁড়াও আমি আসতেছি। তো উনি নিজে আসলো, এসে উনি দেখলো এটা কি অবস্থা, আসলে এখানে নাকি ধরলেই পড়ে যেতে পারে। তো দেওয়ার প্ল্যানিং যে ট্রেন ট্রেন কিছু নিয়ে আসি, কারণ ধরার সাহস কারো নাই। পুলিশটা এসে বললো যে উনি একটু সাহসী ছিল, উনি বললো যে কিসের এত ওয়েট করা লাগবে, চলো উপরে যাই।
আচ্ছা
হ্যাঁ, তো উপরে গেল, যে উনি এরকম সামনে গিয়েছে যে পিছনে টার্ন করলো, টার্ন করে লোকটাকে ধরছে গলার, মানে এখানে এখানে ধরছে, মানে শোল্ডার
ধরছে,
গলার একটু পাশে ধরছে। তখনই বাকি সবাই মনে করেন ওনার পিছনে, মনে করেন আমার চাচি ছিল, চাচা ছিল, আর নিচে দাঁড়ান গুলো ছিল, আর ওই যে হাওয়ালদার দুটো ছিল, দৌড়ে এসে সবার একটু সাহস হলো। তখন এসে সবাই পুলিশটাকেও ধরলো, মেয়েটাকেও ধরলো, ধরে মেয়েটাকে সামহাও অনেক ভারী ছিল, মেয়েটার বয়স মনে করেন 11-12, বাট সে অনেক ভারী, মানে চারজন তাকে টেনে নামাচ্ছিল। তো নামায় যখন মাটিতে রাখছে, গ্রিল মানে রেলিং থেকে নামিয়ে ফ্লোরে রাখছে ছাদের, যখন রাখছে তখন সে আবার চুপ করে বসে আছে, তখন আবার সে নড়তেছে না। তো আমার মাও ছিল উপরে, তাড়াতাড়ি করে মানে সবাই কি করবে, তারপর ছাদে কোন জায়গায় পানির কল আছে, পানির কলটা খুলে একটু মাথায় পানি দিল, তারপরে আমার মা আবার লম্বা চুলগুলো বেঁধে দিল ফুটু দিয়ে। তারপরে পুলিশটা বলছে লোকে কয়েকটা লোক ধরেন, ধরে নিচে নিয়ে যায়, এখানে কিছু না করি। তো মেয়েটাকে ধরছে, ধরে নিচে নিয়ে গেছে। তো লিফটে সে সারাক্ষণ চুপ করেছিল, বাট যখন লিফটে উঠাচ্ছে তখন সে কত রকম মানে হাত মোড়ামুড়ি করছে, কয়েকটা গালি মারছে, আমাকে ছাড়ো, নর্মাল ভয়েস, ওখানে আবার মানে কোনো অন্য ভয়েস ছিল। তারপরে উঠাইছে, উঠে ওকে ওদের রুম বাসায় নিয়ে গেছে, বাসায় ঢুকে মনে করেন লিভিং রুমটাতে ড্রয়িং রুমের সামনে রাখছে, ওখানে আবার সেরকম চুপ করে বসেছে। বসে আছে থাকার পরে তখন আম্মুরা মনে করেন কথা বলছে যে কি হয়েছে, ওটার মানে কি, হঠাৎ করে না মেয়েটা এরকম তখন বসেছিল, তো আম্মু এরকম দেখে চোখটা দেখি, তো চোখটা এরকম একটু মানে বন্ধ ছিল, তো চোখটা চোখটা এরকম আঙুল দিয়ে খুললো, দেখে চোখের মণিটা একদম নিচে, একদম নিচে। তারপর আম্মু এরকম হাতটা এরকম আবার পানি এনে মুখে দিচ্ছিল, রাখা হলো তখন সে চুপ করে বসে আছে, চোখ বন্ধ করে। তখন যে মা চোখটা খুলে দেখলো যে মনিটা নিচে, তারপর যখন তাকে পানি দেওয়া হয় তার মুখে, তখন সে আর কি এরকম চমকে উঠে। তো এখানে আমার চাচুরা বলছে যে এখন তাহলে আমরা কি করতে পারি, মানে পুলিশকে বলছে। পরে পুলিশ বলল যে আমার মনে হয় আপনাদের এই মেয়েটা যাই হোক, অবভিয়াসলি শি ইজ নট নরমাল, আপনারা ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেশে পাঠিয়ে দেন, এখানে রেখেন না, কিছু হলে আপনাদের
উপর ঝামেলা হবে।
তো আমার আম্মু জাস্ট এমনি দেখার জন্য যে মেয়েটা নিজের মুখ থেকে কিছু বলে নাকি, আম্মু পিছনে পিছনে ওর ওর পিছনে পিছনে কিচেন পর্যন্ত গেল, যে ওকে এরকম জিজ্ঞেস করতেছে, এই শুনো এরকম তোমাদের বাসায় তো পুলিশ কেন আসছে তুমি কি জানো, মানে ওকে জাস্ট ইনডিরেক্টলি জিজ্ঞেস করলে আজ ওর কিছু মনে আছে দেখার জন্য। তো মেয়েটা বলছে না আমি তো যাই না, মাত্র ঘুম থেকে উঠছি। তবে নিজের পায়ের দিকে তাকে বলো, আল্লাহ আমার পায়ে মাটি কেন, বলে সে আম্মুর সামনে ওয়াশরুমে গেল, যে নিজের পাটা ধুয়ে আসলো, ধুয়ে আবার এসে তো বলতেছে মামি তাহলে আমি ঘুমাই, হ্যাঁ অনেক ঘুম আসছে। আম্মু বলছে হ্যাঁ ঘুমা। পরে আম্মু বললো যে আমি দাঁড়িয়ে আছি, এক সেকেন্ডের মধ্যে শুয়ে পড়লো ঘুমাই গেল, আপনারা কিছু খবর টবর দিয়ে পাঠিয়ে দেন। তো পরের দিন এরকম ওর দেশে খবর দেওয়া হয়েছে, ওর বোন আসছে, বোন এসে স্বীকার করতেছে যে না এরকম কিছু হওয়ার তো কথা
নেই।
পরে চাচি আম্মু বল যে ওর পিঠ দেখো, পরে দেখে যে ওর পিঠের মধ্যে হাতের দাগ, তখন তারা স্বীকার করে যে হ্যাঁ আসলে ছিল, কিন্তু আমার মনে করেছিলাম ঢাকায় আসলে ঠিক হয়ে যাবে।
আচ্ছা
আমাদের বাসাটা 2500-3000 স্কোয়ার ফিট, এই বাসাটা সে মনে করেন 10 মিনিটে তার মুছা হয়ে যেত,
এত বাচ্চা মেয়ের কিন্তু এটা পারার কথা না, 3000 ফিট স্কোয়ার ফিটের একটা বাসা, এটা মানে অনেক টাইম লাগার কথা।
প্লাস চাটা বানাতে বলা হলো তাড়াতাড়ি বানায়, আমার চাচি আবার অনেক হাঁটাহাঁটি করে, মানে একটু ফিট থাকার চেষ্টা করে, তো উনি এরকম হেঁটে হেঁটে ধানমন্ডি 28 নম্বর পিছন দিয়ে একটা মানে প্যাথ, মানে ওয়াকিং প্যাথওয়ে, মানে মেইন রোডে 27 নম্বর মেইন রোডে উঠে, হ্যাঁ তো ওখানে উনি যখন নন্দনে যাবে, তো মেয়েটাকে বলছে চল আমার সাথে যাই, তোর তো কোনো কাজ নেই তো আমার সাথে চল নন্দনে একটু শপিং করে আসি। তো মেয়েটাকে নিয়ে গেছে, তো যাওয়ার সময় চাচি একটা গাছ থেকে ফুল ছিঁড়ছে। তো মেয়েটা তখন বলছে মামি রাত্রেবেলা গাছ থেকে ফুল ছিঁড়তে হয় না, খারাপ হয়। তারপর চাচি একটু ওয়ার্ড লুক দিয়ে বলছে ঠিক আছে ছিঁড়ব না চল। পরে ওরা শপিং টপিং করে যখন বাসায় আসে, তো ওরা খাবার টাবার দেয়, মানে মেয়েটা তো বাসায় একাই কাজ করে, তো ও খাবার টাবার দিয়ে কিচেনে যেয়ে বসছে, তো চাচা যেটা খাচ্ছে ওরা শুনে কি মেয়েটা কথা বলতেছে, মানে কথাটা এভাবে বলতেছে অ্যাজ ইফ শি মানে কাউকে অ্যান্সার করতেছে, অ্যাজ ইফ কেউ কোয়েশ্চেন করতেছে ওগুলো অ্যান্সার করতেছে, মানে অবভিয়াসলি কোয়েশ্চেন শোনা যাচ্ছে না, বাট ও অ্যান্সার করতেছে। তখন চাচি একটু ওয়ার্ড লাগে, দৌড় দিয়ে ওর কাছে যায় যে বলে যে এই তুই কার সাথে কথা বলতেছিস, বলছে ও না মামি আমি এমনি এমনি মনে করতেছি সারাদিন কি কি করছি।
ঢাকা থেকে, আমাদেরকে দুর্লভ এস এম এস করেছেন বনানী থেকে, আমাদেরকে এস এম এস করেছেন পিয়ুল রহমান বাগেরহাট থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন সাদমা সামাদ, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন রিফাত, এবং আমাদেরকে এস এম এস করেছে দেখতে পাচ্ছি এস এম করেন সুজন। এছাড়া রোহান আমাদেরকে এস এম এস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি যে সাকিব এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই এবং আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও এস এম এস করেছেন মঞ্জু, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি মজহারুল, এছাড়াও অলিভ আমাদের এস এম এস করেছেন, আরিফ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন জিহাদ সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার যদি আমাদের আচ্ছা আচ্ছা আমি একটা ঘটনা একটা পেয়েছি এবং সেই ঘটনাটা কয়েকদিন আগেই আমাদের সাথে একজন শেয়ার করেছেন মনে হয়, বাট সেইটা আমি ইমেলটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই সম্ভবত, বাট খুব উইয়ার্ড। আপনাদের কখনো এরকম হয়েছে যে আপনি আপনার ঘরে শুয়ে আছেন হঠাৎ করে মনে হলো কেউ, ওই যে অনেকটা থাকে না যে মানে আমরা আমাদের বাংলাদেশের তামিম, আমরা তামিমের কিছু শর্ট দেখি যে একটা ড্রপ খেয়েই বাউন্ডারি ক্রস করে যায়, ঠিক ওই রকম কেউ মনে হয় যে আপনার জাস্ট আপনি ঘরে শুয়ে আছেন গোড়ালি দিয়ে জাস্ট একটা ধাক্কা দিয়ে কেউ ঘরটা পার হয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। ঠিক উপরে না কিন্তু, ছাদের উপরে হলে বা আপনাদের অন্য কোনো ফ্লোরে হলে হয়তো আপনি অনেক কিছু ভাবতে পারতেন। আপনি যেখানে শুয়ে আছেন সেই রুমেই এবং সেই রুমে আপনার খুব পাশ দিয়েই, আপনার হয়তো বিছানার পাশ দিয়ে কেউ জাস্ট একটা গোড়ালিতে এরকম ধাক্কা দিয়ে চলে গেল, মনে হচ্ছে দৌড়ে চলে গেল কিন্তু পুরো ঘরটা সে পার হলো এক লাফে। এরকম কোন ঘটনা ঘটছে আপনাদের? ঘটলে আমাকে একটু জানান প্লিজ, এস এম এস করে জানান আর ফেসবুকে জানান আমাকে জানান, এবং আমি আপনাদের অপেক্ষায় আছি আপনার সেই ঘটনাটা জানার। আমরা চলে যাব, আমাদের যেহেতু সময় খুব কম, আমরা চলে যাব আমাদের সেকেন্ড না ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ফিফথ স্টোরি, ওকে ফিফথ স্টোরিতে যাব, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের প্রথম যে যিনি আমাদের যে ঘটনা শুনিয়েছেন তার কাছে আমরা যাচ্ছি। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাব।
আমার নাম ফারজানা, এখন যে স্টোরিটা বলবো ওটা আমার খালার সাথে ঘটা। তো খালার যখন ফার্স্ট বেবিটা হয় ওটার পরে আই থিঙ্ক 6 মান্থস ছিল তখন বেবিটার, তো তখন এর ঘটনাটা। তো খালু এমন ভাবে ওরা ঘুমাতো, তার খালু ভিতরে ওয়ালের পাশে, বাচ্চাটা মাঝখানে এন্ড বাইরের সাইডে খালা, বিকজ খালার ওয়াশরুমটা লাগতো তখন। সো এমন হয় দ্যাট একদিন খালা মানে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে, তো ওনার হঠাৎ ঘুম ভেঙে যায়, রুমে ডিম লাইট জ্বলছিল। সো তখন উনি দেখেন খালু বাইরে থেকে একটা ইভিল টাইপের একটা স্মাইল নিয়ে মানে মশারিটা উঠায় বাচ্চাটাকে ধরতে আসছে। তো তখন খালা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলে দ্যাট কি করছেন বলে উনি বাচ্চাটাকে হাত দেয়, বাচ্চাটার গায়ে মানে হাতটা রাখে। তো যখন হাতটা রাখে তখন দেখে ওই সাইডে খালু ঘুমিয়েই আছে। তো তখন উনি চিন্তা করছেন,
উনি দুজন মানুষকে দেখছেন,
জি জি হ্যাঁ খালুকে উনি দুটা দেখছেন। তো উনি বললো যে আল্লাহ তো ঘুমিয়ে আছে তাহলে এখানে টেকে। তো আবার তাকায় তখন দেখে উনি মশারিটা উঠায় বাচ্চাটাকে অলরেডি কাছে চলেছে ধরে ফেলতেছে। তখন খালা মানে বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য খালা এরকম লোকটার হাতে একটা চোরে ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই জিনিসটাও এরকম খালার শোল্ডারে খুব জোরে একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর খালা পড়ে যায় এন্ড ওটার পরে উনি আর জিনিসটাকে দেখে না, মানে ওই খালুর মতো দেখতে জিনিসটাকে আর দেখে না। সো আফটার দ্যাট উনি আর কি মানে ঘুমায় পড়ে, বিকজ আর পরের দিনে আমাদের বাসায় আসে। তারপর উনি এটা বলছিল আমাদেরকে এবং বলে দ্যাট এটা আমি যদি মনেও করি দ্যাট একটা ড্রিম ছিল, বাট আমার তো এখনো ব্যথাটা ফিল হয়,
তিনটার মতন। এবং ওই সময় উনি দেখলেন, এবং তারপরে কি বাচ্চাটার কোনো ক্ষতি বা এরকম কোনো কিছু হয়েছিল?
বাচ্চাটার ক্ষতি হয়নি, কিন্তু বাচ্চাটার সাথে আমরা আমি আর আমার বোন একবার একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছিলাম। তখন ও মাত্র কথা বলা শিখেছিল আমার ভাইয়া, তো তখন ও এত ছোট, আমার সেদিন আব্বুম বাসা ছিল না, খালা ছিল বাসায় শুধু। তো আমি আর ও বসে আছি, তো বাচ্চাটা আমাদের আমার আর ওর মানে আব্বুম্মর আর ওর রুমটা এরকম দ্যাট এরকম মানে আমার রুমটা পাশেই আব্বুর রুমটা, তো এরকম আমরা যদি রুমের মাঝখানে দাঁড়াই তো এই রুম থেকে এই রুমের দরজাটা দেখা যায়। সো আমি আরো বসে আছি, হ্যাঁ আর আমার বোনের রুমটা অন্ধকার, তো আমরা এরকম ও খাচ্ছে আমি বসে আছি, তো এভাবে আমরা কথা বলতেছি, হঠাৎ বাচ্চাটা আসছে এখানে মানে অন্ধকার রুমটা আর এই রুমটার মাঝখানে। তো দাঁড়ায় দাঁড়ায় আমরা বলছি আসো আসো বাবু আসো, তো হঠাৎ অন্ধকার রুমটার দিকে তাকায় বলে কি যে কি এই আসো না কেন, আসো কাছে আসো, এই দুষ্টু, এরকম বলছে। তো আমরা দুজন ভয় পেয়ে গেছি, বিকজ বাচ্চাটা এত ছোট, যোগ করার বয়স না, মানে মাত্র কথা বলা শিখছে এই টাইপের, নট দ্যাট ও এরকম ইনভিজ মানে ইনভিজিবল কাউকে নিয়ে খেলবে, মানে ওই বুদ্ধিটা ওর হওয়ার কথা না।
একদমই ছোট, বয়স কিরকম তখন?
এক বছর, মানে
দেড় বছর,
ছেলে তো মাত্র কথা বলছে।
আচ্ছা, ওকে। সো ওইরকম ভাবে স্পষ্ট ভাবে এরকম মানে পুরো সেন্টেন্স বা এরকম মিনিংফুল কোনো কিছু বলার কথা কিন্তু না এই বয়সে।
ও বলছিল দ্যাট আসো এখানে আসো, এই দুষ্টু। তারপর আমি আরো ভয় পেয়ে বলছি, এই কার সাথে কথা বলো? তারপরে ও বলতেছে যে কি আসে না, ও দুষ্টু, এটা বলাচ্ছে না, আর কিচ্ছু বলে নাই। তারপরে আমি আরো ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওকে খাবার প্লেটটা নিয়ে ও আর বাচ্চাকে খুলে না, আমরা দৌড় দিস খালার কাছে, খালা খালে এরকম। তো খালা আবার ফোনে কথা বলছে, উনি খুব একটা বেল দেয়নি ব্যাপারটাকে। তো এটার পরে আমি আর ও আর কি, আমরা দুজন অনেক ভয় পাই, বিকজ আমাদের জন্য এটা কখনো হয়নি। সো এটাই ছিল। আর এটার পরে ওর একটা ছোট বোন হয়েছে এবং খালা খালু বলে ওদের দুজনের মধ্যে একটু প্রবলেম আছে এখনো,
অনেকে বিশ্বাস করে না, কিন্তু ওরা একটু মানে এগুলো বিশ্বাস করে, দেখি ওরা এরকম একবার হুজুরের কাছে নিয়ে গেছে, যারা এগুলো মনে করেন হেল্প টেল্প করতে পারবে। ওদেরকে বলেছি যে আমার বাচ্চাদের অনেক সমস্যা হয়, প্লাস খুবই সুপনা, হ্যাঁ, আর প্রায় অসুস্থ হয়ে যায়, কিছু হলেই ওদের সমস্যা হয়, তো কি করতে পারি, তো কি কোনো সমস্যা আছে নাকি দেখাতে। আর হুজুর ওই হুজুরটা বলেছে যে আসলে ওদের সাথে কিছু আছে,
হালকা
অনেক তাবিজ টাবিজ দেওয়া, মানে ক্ষতি করে না, কিন্তু ওই মানে অ্যাবনর্মাল জিনিসপত্র হতে থাকে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো আমাদের লাইফের খুব ছোট ছোট ঘটনা এবং রেগুলার লাইফের কিছু কিছু মানে ঘটনা আমরা শুনলাম, বাট এই জিনিসগুলো যাদের লাইফে ঘটে এবং রেগুলার যারা এগুলো ফেস করেন তাদের লাইফটা আসলে হেল হয়ে যায়। এবং আপনারা যারা আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ এরকম কোনো ধরনের উইয়ার্ড কোনো সিচুয়েশনে এই মুহূর্তে থাকেন বা এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে বুঝতে পারবে যে ঘটনাটাগুলো কত বেশি ভয়ঙ্কর হতে পারে। এনিওয়েজ, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরেই আমরা শুনবো, ফার্স্টে আমরা ব্ল্যাক ম্যাজিক দিয়ে শুরু করেছিলাম, ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা স্টোরি শুনবো, এবং তারপরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আশা করছি যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিই, এই 31 তারিখ ভূতের দিন রেডিও ফুর্তি সেলিব্রেট করছে, এবং গ্রামীণ ফোন আমাদের মানে গ্রামীণ ফোন প্রেজেন্টস স্পেশাল এপিসোড ভূত এফএম এর, সেটা হচ্ছে সিক্স সিজন হোটেলেই হবে। এবং আমরা ফার্স্ট টাইম আপনারা দেখতে পাবেন, যে ফার্স্ট টাইম না, এটা হচ্ছে মানে হ্যালোইনে এরকম ধরনের একটা আপনারা দেখতে পাবেন, যে আপনারা একসাথে শো শুনবেন, এবং সিক্স সিজনে এটা প্রথমবারের মতো হবে যে আপনারা শো শুনবেন, ডিনার করবেন, এবং একই সাথে আমাদের ভূত আশ্রমের সবকিছু এনজয় করতে পারবেন। সো চলে আসুন, আমাদের সাথে যদি পার্টিসিপেট করতে চান, ডেফিনেটলি ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড দেখা হবে 31 তারিখে, আমরা থাকবো রাত 12টা থেকে, রাইট, আমরা রাত 12টা থেকে 2টা পর্যন্ত। সো আমার মনে হয় যে অবশ্যই যারা আসতে চান ইন্টারেস্টেড তারা চলে আসবেন, যারা বিশেষ করে যারা ঢাকায় থাকেন এবং যারা আসতে চান ওই রাতটা একটু সেলিব্রেট করতে চান চলে আসবেন। আর আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আর আমাদের ফেসবুকে যে অ্যাড্রেসটা সেটা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.rasa। আমরা চলে আসছি ছোট্ট বিরতিতে, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশা করি আপনি অন্যান্য দিনগুলোর মতো আজকেও ভালো আছেন। আমি মোহসিন বিল্লাহ, আমি বর্তমানে চায়নাতে পড়ালেখা করছি, আর আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমি এবং আমার রুমের দুজনই ভূতের অনেক বড় ভক্ত, কিন্তু বাংলাদেশ আর চায়নার সময়ের পার্থক্য 2 ঘন্টা হওয়ার কারণে আমরা লাইভ ভূতের শুনতে পারি না, কিন্তু আপনাদের প্রত্যেকটি এপিসোডের ডাউনলোডেড ভার্সন আমাদের কাছে আছে। আমি কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আপনি প্লিজ শেয়ার করবেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম লিসেনার্স, ঘটনাটি আমার সাথে ঘটে 2016 সালের এই বছরের জানুয়ারির শেষের দিকে। সে সময় চায়নাতে পুরোদমে শীত চলছে, আমাদের উইন্টার ভ্যাকেশনও চলছিল। আমি ওই দিন রাত্রে দ্রুত ঘুমিয়ে গিয়েছিলাম, আর আমার রুমমেটের চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট থাকার কারণে তাকে রাত জেগে পড়তে হতো। তো আমার ঘুমের সাথে ডিস্টার্ব না হয় এজন্য সে ওই দিন রাত্রে তার অন্য ক্লাসমেটের রুমে চলে গিয়েছিল, যার চাইনিজ এক্সাম ছিল। সে যাওয়ার আগে লাইট অফ করে এবং দরজা বন্ধ করে দিয়ে যায়। আর একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যদিও মেডিকেলে পড়ালেখা করি কিন্তু আমাদের ডরমিটরিটি এগ্রিকালচারাল ক্যাম্পাসে। এগ্রিকালচারাল ক্যাম্পাসে গাছ সাধারণত বেশি থাকে এবং এই ক্যাম্পাসগুলি অন্যান্য ক্যাম্পাসগুলোর চেয়ে অনেক ঠান্ডা হয়। আর মসজিদটা এগ্রিকালচারাল ক্যাম্পাস থেকে অনেক দূরে থাকার কারণে আমরা নামাজ পড়তে পারতাম না, জামাতে নামাজ পড়তে পারতাম না। তো আমি এবং আমার রুমমেট দুজন ডিসকাস করে আমাদের রুমটাকে ছোট্ট একটা মুসল্লা মানে মসজিদ বানিয়ে দেওয়া হয়। এখানে সবাই এসে নামাজ পড়ত, আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হতো। তো ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমি দ্রুত ঘুমিয়ে যাই এবং আমার রুমমেটও চলে যায় সবকিছু বন্ধ করে দিয়ে। শীতকাল হওয়ার কারণে আমরা সবসময় জানালা এবং দরজা বন্ধ করে রাখতাম যাতে কোনো প্রকার বাতাস না ঢোকে, আর ওই দিনও ঠিক সেই কাজটাই করা হয়েছে। তো ঘটনাটি যখন ঘটে তখন সময় রাত তিনটা বা তিনটা পাঁচ এরকম হবে, কারণ শীতকালে সাধারণত ফজরের নামাজ এখানে অনেক আগে হয়, সোয়া তিনটা থেকে শুরু, সোয়া তিনটা বা তিনটা পঁচিশের দিকে। তো আমি সবসময় তিনটার দিকে উঠতাম ঘুম থেকে যাতে আমরা মসজিদটা প্রিপেয়ার করতে পারি, কারণ আমরা আমাদের রুমে কোনো বিছানা ছিল না, আমরা ফ্লোরিং করে ঘুমাতাম। তো আমাদের বেডিংসগুলো ভাঁজ করে এক কোনায় রেখে দিতে হতো। তো ওই দিন নর্মালি আমি তিনটার সময় ঘুম থেকে উঠি অ্যালার্মের জন্য এবং বিছানা গুছাই, বিছানা গুছিয়ে এক কোনায় রেখে আমি উজু করতে চাই। উজু করতে যাওয়ার আগ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। আমি লাইট জ্বালাই, লাইট জ্বালিয়ে রুমটাকে পরিষ্কার করি, পরিষ্কার করে বাথরুমে ঢুকি উজু করার জন্য। উজু যদিও রুমে তখন কেউ ছিল না কিন্তু আমি স্বভাবতই দরজাটা লক করে দিই, বাথরুমের দরজাটা লক করে দিই। আমি উজু করে বের হই, উজু করে যখন মানে বাথরুম থেকে যখনই আমি আমার রুমে আমার ডান পাতা ফেলি, প্রথম স্টেপটা ফেলি, তখনই আমার নাকে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমরা সবাই কিন্তু আতর এবং পারফিউমের ঘ্রাণকে আলাদা করতে পারি। ফর এক্সাম্পল আই মিন আতর এবং অ্যালকোহল যুক্ত কোনো পারফিউমের ঘ্রাণকে কিন্তু আমরা আলাদা করতে পারি। আমি ওই দিন রাত্রে যে ঘ্রাণটা পেয়েছিলাম সেই ঘ্রাণটা ছিল আতরের ঘ্রাণ এবং এই ঘ্রাণটা ছিল একদমই নতুন আমার 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 জন্য। কারণ আমাদের ডরমেটরিতে আমি তিনতলায় থাকি, তিনতলাতে বেশিরভাগ থাকে ইন্ডিয়ান আর এরা সবাই অলমোস্ট সবাই পারফিউমটা ইউজ করে। তো এই ঘ্রাণগুলোর সাথে আমি পরিচিত ছিলাম কিন্তু ওই দিন আমি যে ঘ্রাণটা পাই এই ঘ্রাণটা ছিল একদমই নতুন আমার জন্য। আর আমি আগেই বলেছি যে শীতকাল হওয়ার কারণে আমরা সবসময় দরজা বা জানালা বন্ধ করে রাখতাম, তো কোনো বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকতে পারতো না। সেই ঘ্রাণটা ছিল মানে আমি ঘুমের থেকে ওঠার পরেও কোনো ঘ্রাণ ছিল না কিন্তু বাথরুমের থেকে উঁচু করে আসার মানে এতটুকু সময়ের মধ্যে এই ঘ্রাণটা আসলে পাওয়া যায়। তো আমি ব্যাপারটি নিয়ে কোনো ভয় পাইনি কিন্তু হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই ঘ্রাণটা তো আমার কাছে পরিচিত লাগতেছে, এটা কোনো অন্য কোনো অন্য কেউ কখনো এই আতর বা এই ঘ্রাণটা ইউজ করেনি, ফ্রেগনেন্টটা ইউজ করেনি আগে। তখন আমার মাথায় একটা জিনিস হঠাৎ করেই ঢুকে যায় আমার নিজের অজান্তেই, যে আমি ভাবতে থাকি হয়তো বা আমার রুমে অন্য কেউ আছে যাকে আমি দেখতে পারতেছি না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো আমি এই জিনিসটা পাওয়ার কারণে আমার তখন আমি একটু ভয় পাই, কারণ তখনও কেউ আসেনি, কোনো মুসল্লি আসেনি আমাদের রুমে। এবং আমি হাঁটতে চাচ্ছিলাম না কারণ আমি ভাবছিলাম আমি অলরেডি ভেবে নিয়েছি যে আমার রুমে কেউ আছে, এই কারণে আমি হাঁটতেছি না, যে যদি আমি হাঁটি যদি ডিস্টার্ব হয়তো বা কিছু হয়ে যেতে পারে। এই জন্য আমি আমার টেবিলের উপরে আমার পড়ার টেবিলের উপরে বসে পড়ি, আমি হাঁটাহাঁটি করি না। তার প্রায় দুই তিন মিনিট পরে আমাদের রুমে যে নামাজ পড়াতো যে ইমাম কাশ্মীরের একটা ছেলে সে আসে, আমি দরজা খুলে দেওয়ার সাথে সাথে সে বলে যে ওয়াও অনেক সুন্দর ঘ্রাণ। তো আমি যা শেষে দিয়ে বলি যে চল আমরা সুনত করি। আমি তার সাথে কোনো কিছু শেয়ার করিনি ওই দিন, এরপরে এটা নিয়ে আর কাউকে কোনো কিছু বলাও হয়নি, আজকে আমি সর্বপ্রথম এই জিনিসটা শেয়ার করতেছি। আর এটা খুব বেশি ভয়ঙ্কর না কিন্তু আমি আসলে শেয়ার করতেছি কারণ আমার সাথে অন্যান্য মানুষের মতো কোনো ভয়ঙ্কর কোনো কিছু ঘটে নাই আলহামদুলিল্লাহ, আমি এর জন্য অনেক খুশি, আশা করি ঘটবেও না। কিন্তু এই জিনিসটার আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছিল এবং আমি একটু ভয় পেয়ে গেছিলাম, এই জন্য আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। সালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকুন।
Boot FM, the night comes alive with Gramophone.
Just the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM. আমি রাসেল আছি, সাথে মিথিলা আমাদের উত্তরা থেকে লিখেছেন যে ফার্স্ট
যে স্টোরিটা সেটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। লিটন আমাদেরকে লিখেছেন গুড এপিসোড, আমাদেরকে রবু এস এম এস করেছেন এবং এস এম এসটা এখনই চলে গেল, সো আমি পড়তে পারলাম না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদেরকে আরো অনেকে এস এম এস করছেন, আমি একটু জানি যে আমাদের এস এম এস করতে চান তাহলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ বি এইচ ডাবল ও টি এফ এম এট দ্য রেট আর এ ডি আই ও এফ ও আর টি ডট এফ এম, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই এই সানডেতে, অর্থাৎ এখন তো বলতে হবে কালকে, আগামীকাল আবারও ভূত এফ এম রয়েছে এবং সানডেতে আমরা 11:59 সিক্সিজেন হোটেল থেকে লাইভ করব ভূত এফ এম। তো আপনারা যদি পার্টিসিপেট করতে চান বা আপনাদের ঘটনা যদি আপনারা চান যে আমরা শেয়ার করি বা আমরা পড়ি, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আজকে এবং কালকের মধ্যে, অর্থাৎ রবিবার সকালের মধ্যে আমি যদি পেয়ে যাই তাহলে রাতে হয়তো পড়া যাবে, সেজন্য আপনাকে ঘটনা লিখে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। যারা দেশের বাইরে রয়েছেন চান যে আমি আপনার স্টোরি পড়ে শুনে তারা লিখে পাঠান, যারা চান যে আপনার স্টোরি আমরা প্লে করি তারা রেকর্ড করে পাঠান, আর যারা সরাসরি স্টুডিওতে আসতে চান তারাও ঘটনা ডিফারেন্টলি পাঠান। আর আমাদের অ্যাড্রেসটাও একই যেটা একটু আগে বললাম, আর আমাদের ফেসবুক পেজগুলো অবশ্যই ভিজিট করুন, এখানে আপনারা বিভিন্ন আপডেটস পাবেন অ্যাবাউট ওই এপিসোড স্পেশাল এপিসোড এবং আমাদের যে ইভেন্টটা হচ্ছে সেটা নিয়ে। এবং আপনারা আমাদের পেজগুলোর আমি একটু বলে দিই যে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhootfm.russell এই দুটো অ্যাড্রেসে যে আপনি চেক করতে পারেন। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য, আপনার নামটা একটু বলবেন তারপর আপনার ঘটনা যাব আমরা।
জি ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সাব্বির আমি হাজার থেকে আসছি।
জি
তো আমি মিলে ঘটনা বলবো হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ঘটনা। তা আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মুন্সিগঞ্জ ফয়সালের বাড়ি, ওখানে তো ওরা চলে যাচ্ছে ঈদের দুই দিন আগে, তো ওর মা দাওয়াত দিয়ে যায় যে আমাদের বাড়ি যেতে হবে। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা 6-7 জন ফ্রেন্ড মিলে যাবো, বাসে করে যাবো, কিন্তু বিশেষ কারণে ওরা যেতে পারে না। তো আমার ফ্রেন্ড শাকিল ওর বাইক আছে, তো ওরা কেউ না যাওয়ার কারণে আমি আর শাকিল যেতে হয়। তো সাধারণত আমাদের পরদিন সকাল আমার 10টার সময় ঘুম থেকে উঠে 12টার সময় রওনা দিই। তো আমাদের ফসিল ফোন দিয়ে বলছিল যে আমাদেরকে সকাল 6:30-7টার মধ্যে উপস্থিত থাকতে হবে, হ্যাঁ, কারণ গ্রামের রাস্তাঘাট খুব ঝামেলা হতে পারে যে কোনো ঝামেলায়। তো আমরা 12টার সময় রওনা দিই। তো কিছু দূর যাওয়ার পরেই যাত্রা বাড়ি পার হওয়ার পরে আমাদের ফোন আসে যে আমাদের নারায়ণগঞ্জ যেতে হবে। তো বিশেষ একটা কারণে আমাদের নারায়ণগঞ্জ যেতে হয়। তো ওখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় পাস হয়ে যায়। তো ওখান থেকে আমরা যখন ফেরত আসি তখন সরাসরি আমরা ব্রেক করি। তো মেঘনা ব্রিজ পার হলাম, মেঘনা ব্রিজ পার হয়ে কিছু দূর যাওয়ার পরেই ভবেরচর বাজার, বাজারের নাম হচ্ছে ভবেরচর, খাটের ডান পাশে। তো ওইদের সিজনালি ঈদ সিজন ছিল বলে কিছু দোকানপাট বন্ধ ছিল, আবার কিছু দোকানপাট খোলাও ছিল। তো আমরা এক চাচা দোকানদার ছিল যে হচ্ছে চা বানাতো, তো ওনার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম যে চাচা মাথা যে গ্রামে যাবো ফসল, ওর গ্রামের নাম হচ্ছে মাথাভাঙা গ্রাম। তো বললাম চাচা এইখান থেকে আপনাদের রাস্তাটা, যে হ্যাঁ এইখান থেকে রাস্তা, সাবধানে যান। তো আমরা কিছু যাওয়ার পরই আমাদের চাক বাইকটা হেলতে দুলতে থাকছিলো, মানে উপরে সাথে যাচ্ছিলো। তো পিছন থেকে তাকে দেখলাম যে আমাদের বাইকের পিছনের চাকাটুকু লিক হয়ে গেছে। তো সামনে একটি ছোট একটা বাজার ছিল, তো ওখানে একটা ওয়ার্কশপ খোলা ছিল, সে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে। তো অনেক রিকোয়েস্টের ফলেই সে ঠিক করে দেয়। তো ওখানে আমাদের আধা ঘন্টা লেট হয়ে যায়। তো ওখানকার যে ঠিক করে দিয়েছে দোকানদার ওয়ার্কশপের, তো উনি বললো যে ভাই সাবধানে যান, ডানে ভাবে তাকাবেন না। তো আমরা কিছু জিজ্ঞেস করতে যাব, তিনি কোনো উত্তর দিলেন না। তো সাধারণত আমরা একটা বাইক চালু করলাম, কিছু যাওয়ার পর একটা লোহার ব্রিজ পার হলাম। লোহার ব্রিজ পার হওয়ার পরে আমাদের একটা ছোট একটা বাজার পরে, ওখান থেকে আমার বন্ধু শাকিল, ওর মাথায় হেলমেট ছিল, ও খেয়াল করেছে বিষয়টা যে সামনে একজন বুড়ো লোক একটা বেঞ্চের মধ্যে বসেছিল, তার চোখগুলো ছিল সাদা, হেডে মোটরসাইকেল হেডের আলোতে দেখা যাচ্ছিল চোখগুলো সাদা হয়ে আছে। তো তো আমার বন্ধু শাকিল আবার ভূতে বিশ্বাসী নয়, সে এগুলো কোনো তোয়াক্কা করেনি। সে সাধারণত মোটরসাইকেলটা তার বুড়ো লোকটা দিয়ে সামনে গিয়ে রাখে। তো বুড়ো লোকটা বেস্ট এরকম ছিল, গ্রামে সাধারণ মানুষের মতোই লুঙ্গি পরা, তারপর সেনুগঞ্জি পরা, গলা গামছা বাঁধা, সে মাথা নিচু করে বসেছিল। তো আমরা গেলাম তার স্বামী কে থামালাম। তো সাকিল জিজ্ঞেস করলো, চাচা মাথাভাঙ্গা গ্রামের রাস্তাটা কি এদিক দিয়ে? তো তিনি এক মিনিট পর মাথা উঁচু করে বললেন যে আপনারা কোথা থেকে আসছেন? তো আমরা বললাম যে চাচা আমরা ঢাকা থেকে আসছি, আমরা ফ্রেন্ডের বাড়িতে যাবো, মাথাভাঙ্গা গ্রামটা কি এদিক দিয়ে কিনা? তো তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে হ্যাঁ এদিক দিয়েই। এই কথা বলে তাই সে আর কোনো আমাদেরকে প্রশ্ন করার সুযোগ না দিয়েই সে উল্টা পথে হাঁটা শুরু করলো, অর্থাৎ আমরা যে রাস্তায় যাবো তার উল্টো দিকে হাঁটা শুরু করলো। তো আমার ফ্রেন্ড সাকিল লাগিতে গেল, বাট সে কোনো তোয়াক্কা করলো না, সে তার মতো হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ রাস্তাগুলো খুব ভাঙা ছিল, তো আমরা আস্তে আস্তে চালাচ্ছিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমাদের রাস্তা একটু ভালো হয়ে যায়। তো আমার ফ্রেন্ড সাকিল সে বাইক স্পিডে চালায়, হঠাৎ করেই রাস্তার মাঝখানে রাস্তার সাইডেই কেউ এসে দাঁড়ায়, হাত দিয়ে ইশারা দেয় যে কেউ এসে দাঁড়ায়। সাদা কাপড় পরা, ওই সাদা কাপড় পরা বলতে ওই যে লুঙ্গি সেন্ডুগিন যে মাথায় গামছা কিছু দাঁড়িয়ে ছিল সাদা সাদা, উনি এসে দাঁড়ায়। তো এটা খেয়াল করে আমার বন্ধু সাকিল, কারণ তার মাথা হেলমেট ছিল, চোখ ঢাকা ছিল, কোনো সমস্যা ছিল, বাট সেই রাতে খুব বাতাস ছিল, আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। তো হঠাৎ বাইক ব্রেক করার কারণে আমি থেমে যাই, মানে হঠাৎ থেমে যায় বাইকটা। তো আমি সামনে তাকিয়ে দেখি যে দুজনের সামনে তাকিয়ে দেখি যে সেই বুড়ো লোক দাঁড়িয়ে আছে। তো আমরা আবার দুজনের দিকে তাকানোর ফলে কিছুক্ষণ তাকিয়ে রইলাম অবাক দৃশ্যে যে কি হলো এটা। আমরা যখন আবার সামনে তাকাবো দেন দেখি বুড়ো লোকটা উধা হয়ে গেল, বুড়ো লোকটা জায়গা নেই। আমরা ডানে বামে তাকালাম, কোনো জায়গায় পেলাম না। তো হঠাৎ দেখি সাকিলের হাত পা কাঁপা শুরু করছে, সাকিল বলতেছে বন্ধু তুই চালা বাইকটা, আমি চালাতে পারবো না। তাই বললাম বন্ধু আমারও বুক কাঁপতেছে, আমি চালাতে পারবো না, তুই চালা নিয়ে যা। তারপর আমি ফয়সালকে ফোন দিলাম, ফয়সালকে ফোন দিয়ে বললাম যে বন্ধু তুমি তোমার বাড়ির সামনে দাঁড়াও, আমরা আসতেছি। তো বাইকটা আবার স্টার্ট করলো, কিন্তু বাইকটা চালানোর সময় ঠিক আমাদের 5 মিনিট লেগে যায়, কিন্তু 5 মিনিট লাগার ফলেও সাকিল এমনভাবে বাইকটা চালাচ্ছিল যে প্রায় ঘন্টা খানেক ধরে চালাচ্ছে, এত আস্তে আস্তে চালাচ্ছিল, মানে তার হাত কাঁপতেছে, পুরো বাইকটা কাঁপতেছে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি ঘটনা শেয়ার করবেন তিনি স্টুডিওতে আসতে পারেনি, তিনি ইমেইল করেছেন আমাদেরকে, আমি তাদের ইমেইলটাই তার মতো করে আমি পড়ে শোনাবো। তো আমাদেরকে দেখতে পাচ্ছি যিনি লিখেছেন, তিনি লিখেছেন যে হ্যালো আসসালামু আলাইকুম রাসেল ভাই অ্যান্ড মাসুম ভাই, আশা করছি ভালোই আছেন, আমি ভূত এফএমের রেগুলার শ্রোতা, আমার সেমিস্টার ফাইনাল চলার কারণে আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না এবং আমি দুঃখিত যে প্রাইভেসির কারণে আমি আমার পুরো পরিচয় দিতে পারছি না। আমি বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির তৃতীয় পর্বে অধ্যয়নরত, আজকে আমি আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার ঘটনাটি একটু বড়, আশা করি পুরো ঘটনাটি পড়ে শোনাবেন। আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো একটি ঘটনা নয়, এটি আসলে অনেকগুলো ঘটনার সমষ্টি বলতে গেলে। আমি একদম ছোটবেলায় ঘটনা দিয়ে শুরু করি, তখন আমি পড়ি ক্লাস ওয়ানে। আমাদের বাসার সামনে একটি ছোট মাঠ ছিল যেখানে আমরা বন্ধু বান্ধব মিলে ক্রিকেট খেলতাম। একদিন খেলার মাঝে আমি আউট হয়ে যাই, ফলে ব্যাটটা পরের ব্যাটসম্যানকে দিয়ে স্ট্যাম্পের পেছনের দেয়ালে হেলান দিয়ে পরের ম্যাচের জন্য ওয়েট করতে থাকি। প্রায় 3-4 মিনিট হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, আমার কেন যেন মনে হচ্ছিল যে কোনো নরম পেটের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম পেছনের দেয়ালে মোষের কলোনির কারণে এরকম হতে পারে এবং তাই তো এতটা পাত্তা দেয়নি প্রথমে। পরে মনে হওয়া শুরু হলো যে নরম জিনিসটা একটু ওপর নিচ হচ্ছে, যেমনটা মানুষ নিঃশ্বাস নিলে হয়। এবার আমি একটু ভয়ে পেছনে ঘুরে আমার গায়ের নিচে কোনো পোকামাকড় পড়লো কিনা তাই দেখি। পেছনে ঘোরার সাথে সাথে আমি উল্টে মাটিতে পড়ে যাই, দেখি যে দেয়ালটা আমার থেকে মিনিমাম 4-5 হাত দূরে ছিল। যখন আমি অন্য কিছুর উপর হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম সেই দেয়ালটা মনে করে, অর্থাৎ আমি যেটাতে হেলান দিয়েছিলাম সেটা, অর্থাৎ উনি যেটাতে হেলান দিয়েছিলেন সেটা কোনো দেয়ালই ছিলই না, দেয়ালটা বেশ 4-5 হাত দূরে ছিল। আমার কাছে বলতে গেলে তখন শুধু আমার সমবয়সী একজন বন্ধু দাঁড়িয়েছিল যে কিনা তাও কমপক্ষে 8-10 হাত দূরে দাঁড়িয়ে আছে উইকেট কিপার হিসেবে। আমি অদৃশ্য কার বা কিসের ওপর এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আজও জানি না। এর পরের ঘটনায় যাচ্ছি, এটা শুধু আমি না আমার পুরো ফ্যামিলি ফেস করে। আমার বাবা পেশায় একজন ডক্টর, হয়তোবা ওনার কারণেই আমাদের মাঝে ভূত জিন বা প্যারানর্মাল কোনো বিষয় নিয়ে বিশ্বাসের চাইতে বৈজ্ঞানিক যুক্তিটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে।
আমি ঘটনায় আসি। আমরা তখন আগের বাসাটি ছেড়ে দিয়ে নতুন বাসায় উঠি। বাড়ির সামনে বড় একটি মাঠ ছিল, মাঠটি ঘেরা ছিল বাউন্ডারি ওয়াল দিয়ে, ফলে কেউ ঢুকতে পারত না। মাঠের আকৃতি ছিল একটা ফুটবল ফিল্ডের মতো। আমাদের বাড়ির সাথে কয়েকটা ছোট লিচু গাছ, তারপরে ওই মাঠ, তারপরে বাড়ির মেইন গেট। এই বাড়িটা নিয়ে আমি আর আমার ভাইয়া অনেক খুশি ছিলাম ঘটনা শুরু হবার আগ পর্যন্ত। মাঝে মাঝে বলে রাখা ভালো যে আমার বড় ভাইয়া আমার থেকে 3 বছরের বড়। প্রথম দিকের ঘটনাগুলো এতটা আহামরি ছিল না। আমি মাঝে মাঝে দেখতাম বাড়ির ভেতরে এক সাইড থেকে আর এক সাইডে সাদা স্বচ্ছ পদা পর্দার মতো কিছু দ্রুত চলে যেত, আর দেখতাম যে বাড়ির সামনে লিচু গাছের নিয়ে সাদা কিছু দাঁড়িয়ে আছে, লিচু গাছের নিচে সাদা কিছু দাঁড়িয়ে আছে, তাকাতেই খুব দ্রুত চলে যেত। একটা ঘটনা দিনের মাঝে এতবার ঘটত যে কিছু মনেও হতো না যে এগুলো দেখলে, মানে খুব বেশি নর্মাল মনে হতো সবকিছু। একদিন আব্বুকে ভাইয়া বলে যে ভাইয়াও নাকি সাদা অবয়বের মতো কিছু দেখে, ওর দিকে তাকালেই খুব দ্রুত সরে যায়। আমি জানতাম না কিছু, কিন্তু ভাইয়া এগুলো দেখে এইটা সম্পর্কে। আমি জানাই আব্বুকে যে আমার সাথে ব্যাপারটা ঘটে, আব্বু ব্যাপারটা কানে নেন না, বলেন এইসব কিছু না, যেহেতু ভয় লাগতো না এটা নিয়ে তাই মাথা ঘামানোর প্রশ্নই ওঠেনি আমাদের কারো। এরপর 6 মাস পরের কথা, রাতের খাবার খেয়ে আমরা উঠেছি মাত্র, আমি শুনলাম যে গেটের বাইরে থেকে দাদুর গলায় কেউ ভাইয়ার নাম ধরে ডাকছে। আমি ভাবছিলাম যে হয়তো ভুল শুনছি, কিন্তু ওদিক থেকে ভাইয়া বলে উঠল, আচ্ছা আমার নাম ধরে দাদু ডাকছে না? আমি তখন বললাম, আমিও শুনছি ডাকটা, একবার না কয়েকবার শুনছি, আবার আমরা যদি শুনে থাকি তাহলে অবশ্যই আব্বু আম্মু আম্মুরও শোনার কথা। আব্বুকে বললাম আমার কথাটা, মেইন গেট থেকে কেউ এসেছে নাকি এটা চেক করার জন্য। বলার সাথে সাথে আব্বু বলে, দরকার নেই বাইরে যাবার, যথারীতি বিষয়টা ইগনোর করা হয়ে গেল। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো, এই ঘটনার বছরখানেক আগে আমার দাদু মারা গিয়েছিলেন। এসবের কি কারণ আমি জানি না, কিন্তু বাড়ি ছাড়ার কিছুদিন আগে আমরা জানতে পারি যে বাড়ির সামনের মাঠের কর্নারে নাকি অনেকগুলি অস্থি পাওয়া যায়, এবং অনেকগুলি অস্থি পাওয়া যায় এবং এবং এখানে যেটা ব্যাপারটা ঘটেছিল অনেক আগেই বলতে হবে যে অনেক মানে লাশগুলো যুদ্ধের আগের বলে মনে করা হয়, কারণ যুদ্ধের সময় জায়গা ছিল পুরো জঙ্গল, আর যুদ্ধের সাথে সম্পর্কিত হলে আশেপাশের কিছু যারার কথা ছিল বা বৌদ্ধভূমি হিসেবে পরিচিতি লাভ করার কথা ছিল। এই লাশের সাথে কি সম্পর্ক ঘটনার তা জানি না, কিন্তু সবাই লাশের কথা উল্লেখ করে বলে আমিও করলাম। যেমনটি আমি বলেছি যে আমার কোনো ঘটনা না, এখানে একটা অনেকগুলো ঘটনার মতন, তাই পরের ঘটনায় যাচ্ছি। আমার বাসা ছেড়ে নতুন বাসায় উঠি, এটা বলতে গেলে একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্লোরে 2টা করে ইউনিট। আমাদের পাশের ইউনিটে একটা ফ্যামিলি থাকতো, তাই তো যাই হোক, আমরা নতুন বাসায় ওঠার পর ভালোই যাচ্ছিল দিনগুলো। আমাদের ফ্ল্যাট ছিল টপ ফ্লোরে, ভেতরে বেশি আলো আসার জন্য বাসার ছাদের মাঝে একটা বড় গ্রিল দিয়ে ঘেরা ছিল, লাইট পাসিং পিভিসি শীট দিয়ে তৈরি করা একটা ফাঁকা জায়গা ছিল। আমরা 2 ফ্ল্যাট মিলেই শেয়ার করতাম ওই ভেন্টিলেটরটা। একদিন রাতে 2টার দিকে আমাদের ঘুম ভেঙে যায়, কে যেন ওই ভেন্টিলেটরে খুব জোরে কিছু দিয়ে বাড়ি দিচ্ছে। 2 ফ্ল্যাটের সবার ঘুম ভেঙে যায়, সবাই মিলে ভেন্টিলেটরের কাছে আসার পরেও শব্দটি চলতেই থাকে। আমরা নিচ থেকে চিৎকার করি যে কে কে শব্দ করছে, কোনো জবাবই আসে না। এক সময় খুব বিরক্ত হয়ে ছাদের চাবি নিয়ে যাওয়া হয়, এবং বলে রাখা ভালো যে ছাদে গেট বন্ধ ছিল আর চাবি শুধু আমাদের 2 ফ্যামিলির কাছেই থাকত। আমরা শব্দ শুনতে শুনতেই ছাদে যাই, গেট খোলার সাথে সাথে শব্দ বন্ধ হয়ে যায়, আর ছাদে গিয়েও দেখি কেউ নেই, চারিদিকে দেখা হলো কেউ নেই, এত দ্রুত কিভাবে পালাবে জানা নেই, কারণ ছাদের গেট খুললেই চোখের সামনে ভেন্টিলেটর আর ছাদটাও বিশাল। ধরলাম যে কেউ দৌড়িয়ে পালিয়ে গেল, কিন্তু গেলটা কই, চোরের তো উঠতে পারার কথা না, আবার ফ্ল্যাশের মতো স্পিড থাকার কথা না। আর প্রথম কথা হলো যে চোর তো নিঃশব্দে কারো বাড়িতে ঢোকার কথা না, বাড়ির বাইরে ঘুম থেকে তুলে চুরি করার মাঝে কোনো যুক্তিকতাও নেই। আর এই ঘটনাটি কয়েকবার ঘটে, পরের বার একই রকম শব্দ হলে সবাই ভেন্টিলেটরের নিচে এসে দাঁড়াতো, কেউ দেখত কিন্তু দেখত যে ছাদে
কিন্তু কেউ ছাদে যাওয়ার আর সাহস করেনি। এই বাড়িতে কয়েকবার ঘটে জিনিসটা ঘটেছে, সেটা হচ্ছে যে রান্নাঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যেত এক থেকে। একদিন আম্মুর সাথে রান্নাঘরে কি যেন একটা নিয়ে কথা বলছিলাম, হঠাৎ পেছনে রাখা পাতিল দেয়ালের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে বেশ উঁচু থেকে মাটিতে পড়ে যায়। আমি বিষয়টা আসলেই হতচকিত হয়ে যাই এবং আম্মু বলল যে এটা কিছু না, অনেক বাড়ি নাকি এভাবে নিজে এভাবে মাটিতে পড়ে গেছে। আমি বিষয়টি আসলেই হতচকিত হয়ে যাই, আম্মু বলল যে এটা কিছুই না, অনেক বাড়ি নাকি এরকম হয়েছে। এবং ওই বাড়ির আরেকটা ঘটনা বলি, আমি আমার ভাইয়া ছোটবেলা থেকেই একসাথে ঘুমাতাম এক বেডে, কিন্তু ভাইয়ার HSC এক্সামের আগে আমি রুম চেঞ্জ করি, আমি গেস্ট রুমে চুজ করি। আমার মা অনেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমাকে শুধু একবার বললেন যে গেস্ট রুমে ঘুমাতে পারবো নাকি একা একা। আমি ভাবলাম যে নিজের রুমে টিভি আছে, তার উপরে আম্মু অনেক রাত পর্যন্ত জেগে থাকে, ভাইয়ার পরীক্ষার জন্য ভাইয়াও 3-4টার আগে ঘুমোতে যায় না, এটাতে কারো কিভাবে সমস্যা হতে পারে। মজাতেই রাজি হয়ে গেলাম গেস্ট রুমে। হঠাৎ এক রাতে ঘুম ভেঙে যায় আমার, কি যেন বিছানায় খুব জোর জোর ঝাঁকি দিচ্ছে। আমি ভূমিকম্প মনে করে দৌড়িয়ে ভাইয়ার রুমে যাই, দেখি ভাইয়া স্বাভাবিকভাবে পড়ছে এবং আমি বলি যে কোনো ভূমিকম্প হয়েছে নাকি। ভাইয়া বলল যে না, ভূমিকম্প তো হলে টের পেতাম, কিন্তু খাট যেভাবে কাঁপছিল এভাবে ভূমিকম্প হলে হয়তো বাড়িটাই ধুলোয় মিশে যেত। কিন্তু এটাই শেষ ছিল না, এরপরে আরো 15-20 বার একই ঘটনা ঘটেছে এবং পরবর্তী এক বছরেই ঘটেছে ওই রুমে। ঘুম ভেঙে যেত, একটু ভয় লাগতো ঠিকই, কিন্তু টিভিটা অন করে আমরা হচ্ছে সেটা থেকে রেহাই পেতাম আর কি। টিভিটা অন করে আছে এবং আমরা ঘুমিয়ে যেতাম। অন্য একদিন রাতে আমার ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দে, শব্দটা এত জোরে ছিল যে আমি প্রায় মশারি ছিঁড়ে বেরিয়ে যাই এসেছিলাম রুম থেকে। শব্দটা এত জোরে হয়েছিল যে কানের পর্দায় তালা লেগে গিয়েছিল আমার, শুধু একটা ভোঁ ভোঁ চিঁচি শব্দ শুনছিলাম আমি। এবং আমি ভেবেছিলাম যে রাস্তায় হয়তো কেউ বোমা ফাটিয়েছে, কিন্তু যথারীতি অন্য রুমে গিয়ে দেখি সবাই ঘুমিয়ে মগ্ন এবং কোনো ধরনের কোনো শব্দের ব্যাপার তারা শোনেনি। পরে আরেকটা ঘটনায় যাই, তখন সকালবেলা 10টা বাজে এবং রোজার ভিতরে একদিন ভাইয়া পাশের রুমে পড়ছিল, আমি টিভি দেখছিলাম, আম্মু বুয়াকে নিয়ে ডাইনিং রুম পরিষ্কার করছিল, আমি ডিসকভারিতে একটা শো দেখছিলাম এবং সোফায় বসেছিলাম। হঠাৎ শুনলাম খুব জোরে কেউ কোন একটা সোফাকে রুমের মেঝেতে ঘষা দিতে দিতে দেয়ালের দিকে ছুড়ে দিল। আমার সামনেই সব আওয়াজ ছিল, আমি কোনো সোফা নড়তেও দেখি নাই, ঘষা খেয়ে দেয়ালে ধাক্কা লাগাতো দূরের কথা এবং দূরের ব্যাপার। এবং ইনস্ট্যান্টলি খুব রুম থেকে দৌড়িয়ে বের হয়ে ভাইয়া রুমে ঢুকলাম আমি, এবং ভেবেছিলাম যে রুমে কোনো মানে কোনো ধরনের কোনো সাপ ঢুকেছে, কারণ আমি সাপের উপরে একটা শো দেখছিলাম। আসলে ভূতের কনসেপ্টটা কখনো মাথাতেই আসেনি, আর এই জন্যই আমার মানে আমার কাছে মনে হচ্ছিল যে, এবং আমি রুমে ঢুকে কিছু বলার আগেই ভাইয়া বলল যে সোফায় এত জোরে শব্দ কিসের। আমি সোফা রুমেই ছিল এবং আমি এই জন্য ভেবেছিলাম যে মানে পুরো ঘটনা ভাইয়া রুম থেকে আম্মুকে জিজ্ঞেস করলো কোনো শব্দ পেয়েছে কিনা, আম্মু হ্যাঁ অনেক জোরে শব্দ পেয়েছে এরকম একটা কিছু বললো এবং আম্মু যথারীতি এটাকেও কাটিয়ে দিল। তো এরকম অনেকগুলো ঘটনা তিনি শেয়ার করেছেন এবং অনেকগুলো ঘটনা তার সাথে ঘটেছে, এবং তিনি লাস্টে বলেছেন যে আমার কোনো ধারণা নেই যে আমি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণ কি। এর অবশ্যই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং আমি সেটা নিয়ে শিওর না, এই টেকনোলজি এখনো উন্নত হয়নি যে সবকিছুর ব্যাখ্যা আমি পাবো। যদি ভালো লাগে তাহলে পড়াশোনা আমি শুনলাম এবং আপনি আপনার নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, সুতরাং আমি আপনার নাম উল্লেখ করলাম না। আমরা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে ফিরে এসে আবারও ঘটনায় ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ, এবং একটার পর একটা দারুণ ঘটনা শুনছি আমরা এবং সেই সাথে আপনারাও টেক্সট করছেন আমাদেরকে এবং সেই টেক্সটগুলো আমরা পড়তেও চাই একে একে, এবং আমাদের সাথে ফেসবুকে আপনারা অনেকে আছেন দেখতে পাচ্ছি। তো যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে একটা ঘটনা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এই 31st আমরা উদযাপন করছি ভূতের দিন। আমরা বলেছিলাম যে আমরা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই স্পেশাল দিনটি থেকে কিভাবে সেলিব্রেট করা যায়। আপনারা অনেক ধরনের বুদ্ধি দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা সবকিছু মিলিয়ে একটা কিছু প্ল্যান করছি, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। আমরা কিছু SMS দেখতে পাচ্ছি। ফরহাদ আমাদেরকে SMS করেছেন, তার লাইফে একটা ডিফিকাল্ট দিন। এবং আমাদেরকে মীর অপু বলেছেন, SMS করেছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন AB ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন মাহাদিয়া ফ্রম ইন্দিরা রোড। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে SMS করেছেন, দেখতে পাচ্ছি বিথি এবং তিনি লিখেছেন আই লাভ ভূত FM। মাসুম এবং মিম ফ্রম কুড়িগ্রাম আমাদের SMS করেছেন, কুড়িগ্রাম চিলমারি থেকে। খুব ভালো হচ্ছে রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক দূর থেকে শুনছেন। শাহাবুদ্দিন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাকে রাতুল। অপূর্ব আমাদের সাথে আছেন, লামিসা আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন আনবিলিভেবল। হ্যাঁ, অনেক কিছু আনবিলিভেবল। আমাদেরকে দেখতে পাচ্ছি রাজশাহী থেকে শুভ SMS করেছেন, রাজু এবং ইকবাল বরিশাল থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সাবাহ, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন স্যাম মিরপুর থেকে। এছাড়া আমাদের শার্লি আমাদের সাথে আছেন, তিনি এবং তার হাজবেন্ড একসাথে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, আপনি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ ফ্রেনিকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন। আমি আরো একবার মনে করে দিই যে এই 31 তারিখে যেহেতু আমাদের স্পেশাল এপিসোড আমরা করছি, অর্থাৎ এই সানডেতে 30 তারিখ থেকে 31 তারিখ মানে যাবে, অর্থাৎ 30 তারিখ রাত 11:59 আমরা শুরু করব, 31 তারিখে গিয়ে পড়বে। এবং সেদিন হ্যালোইন, আমরা এই শো এর মধ্যেই আমরা সেই ভূতের দিনটা উদযাপন করা শুরু করব। সুতরাং আপনাদের ঘটনা চাই, প্রচুর ঘটনা আপনারা পাঠান। এবং অবশ্যই ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটার মধ্যে মনে রাখতে হবে, আমরা বলে দিয়েছি। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/bhootfm.rasel, সেখানে গেলে আপনারা ইমেল অ্যাড্রেসের দেখবেন যে সেন্ট ইমেইল বলে একটা বাটনে রয়েছে, সেটা ক্লিক করলে আপনি, প্রেস করলে আপনি পেয়ে যাবেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে আছে দেখতে পাচ্ছি, আমাদের সাথে ফেসবুকে আপনি থাকতে পারেন www.facebook.com/radiofurti এই পেজে গিয়েও। এবং আপনি দেখতে পারেন যে কারা আমাদের সাথে পার্টিসিপেট করছেন। আমি দেখতে পাচ্ছি এখনও অনেকে আছেন আমাদের ফেসবুকে, রায়হান আমাদের সাথে আছেন, আরমান আলী আশিক আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হুজাইফা, এছাড়া রোহান আমাদের সাথে আছেন, রোহান আহমেদ মিল্টন, এছাড়া আমাদের নাজমুল হুদা আমাদের সাথে রয়েছেন, রলফ ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে সাইল ইস্তেখর, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ AB, তারপর আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তিয়ানা রোজ রহমান, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, রায়হান মনির, MD শাহিদ, রিয়াজ মির্জা, সাকি, অদৃশ্য সীমানা সহ আরো অনেকে। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আমরা তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
ধন্যবাদ, আমার নাম এস আহমেদ বিতান, আমি রাজবাড়ী জেলার পাংশা থানা সাউরাইল আমার বাড়ি। তা আমি যেটা আজকে যে কাহিনীটা বলবো সেটা একেবারে আমার জীবনের সত্যিকারের কাহিনী, এবং যারা যাদের বয়স 50-এর উপরে আছে তারা সবাই এই কাহিনীর ব্যাপারটা জানে, আর 50-এর নিচে যারা আছেন তারা হয়তো কেউ ট্রাস্ট করবেন না, কেউ করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেটা আজকে আমি বলবো সেটা একটা সত্যিকার মহামারীর কাহিনী।
আচ্ছা, আমি তারা একটু বলে দিই সবাইকে, সেটা হচ্ছে যে আমরা জানি যে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, এবং তারপরেও এক সময় এই ধরনের বিশ্বাসগুলো ছিল, এবং যাদের কাছে যাদের এই বিশ্বাস রয়েছে তাদের কাছ থেকে আপনি এই বিশ্বাস কোনোদিন ফিরিয়ে নিতে পারবেন না। সুতরাং আপনি বিশ্বাস আর অবিশ্বাস যাই করেন না কেন, ঘটনাটা শুনবেন, এটা আশা করব। তো আমরা সূর্য রায় ঘটনায়,
তখন ওই 65 সাল হবে, 1965 সাল হবে, আমি 5-6 বছর বয়স তখন আমার, একেবারে ছোট, কিন্তু কাহিনীগুলো এখনো আমার চোখের সামনে ভাসে। সারা দেশ জুড়ে ভীষণ মহামারী, পুরা জনপদ একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কবর দেওয়ার পর্যন্ত জায়গা থাকছে না, এমন অবস্থা। মানুষ মরছে কলেরা আর গুটি বসন্ত একসাথে। বলে রাখা প্রয়োজন যে কলেরা কি গুটি বসন্তর ভ্যাকসিন তখনো হয়নি আবিষ্কার। তা আমাদের গ্রামে থেকে হঠাৎ শুরু হলো মহামারী, আমাদের গ্রামে আরম্ভ হলো, পুরা ইউনিয়ন, পুরা থানা পর্যায়ে চলে গেল, ডিস্ট্রিক্ট পর্যায়ে পুরা মহামারী ছড়ায় পড়ছে। গুটি বসন্ত আর কলেরা, এমন অবস্থায় ওই সবার মুখে শুধু ভয় আর ভয় আর ওই আলোচনা। একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উলা বিবি,
জি
ঘটনাটা হচ্ছে ব্যাপারটা হল উলা বিবি নিয়ে। তো উলা বিবি এক এক অঞ্চলে এক এক রকম, কেউ বলে উলা বিবি, কেউ বলে পাঁচু পাঁচয় পাওয়া, আঞ্চলিক ভাষায় বলে জুজুবুড়ি বলে কেউ এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে মহামারীর একটা রূপ, ভয়ঙ্কর একটা রূপই হচ্ছে ওটা, আমার যা আইডিয়া এখন আমি বুঝতে পারি। তখন ওই মানুষ আলোচনা যে উলা বিবিটা একজন বলে উলা বিবি দেখতে অনেক লম্বা, হাতে ঘোমটা দিয়ে হাতে লাঠি আছে, সাদা পোশাক সাদা শাড়ি পরা, ঘোমটা দিয়ে আসে আস্তে আস্তে হাতে লাঠি নিয়ে। আবার অনেকে বলে উলা বিবি দেখতে খাটো এবং কালো, ঘোমটা দিয়ে হাতে লাঠি আছে, কেউ তার মুখটা অবয়ব দেখে নাই। আবার এমনও আছে যে অনেক মুরব্বী তখন যারা বয়স্ক ছিলেন তারা বলছে মেঘের ভিতরও নাকি উল্লা বিবির স্পষ্ট দেখা গেছে, অনেকেই দেখছে মেঘের ভিতর পুরো একটা উল্লা বিবি, ওই রকম ঘুমটা দিয়ে হাতে লাঠি। এইটা নিয়ে সারা গ্রাম জুড়ে মানুষের গবেষণা এবং আলোচনা, এক জায়গা হয় দিনের বেলা হয়ে এটা নিয়ে আলোচনা, কিন্তু সন্ধ্যার পরে গ্রাম একেবারে নিস্তব্ধ, যে যার বাসায় চলে যায়, যায় ঘরে দরজা দিয়ে কুরআন তেলাওয়াত করে। এই হলো ব্যাপার,
সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে,
আতঙ্ক ভীষণ চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে সবার চোখে মুখে। এমন অবস্থায় রাত্রি হওয়া মাত্র শোনা যায় আজানের শব্দ দূরের থেকে ভাসে আসতেছে, আলামান ইয়া আল্লাহ ইয়া দাফেউল বালা, এরকম আজান। পাগল একটা লাঠি হাতে এ পাড়ায় তো পাড়া ঘুরে বেড়াচ্ছে, হাঁক সারিয়ে বেড়াচ্ছে, হক মৌলা আল্লাহু আকবার করে এরকম চেঁচায় বেড়াচ্ছে আমাদের গ্রামের একটা পাগল। আমাদের বাড়িতে প্রতি বাড়িতে দুইজন তিনজন চারজন আক্রান্ত, আমাদের বাড়িতেও তখন আমি আমার মেজ ভাই আর আমার আব্বা তিনজন আক্রান্ত। আমাদের গাব শরীর পচে দুর্গন্ধ হয়ে গেছে, এমন অবস্থা বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তা আমার দাদা যান ছিলেন, আমাদের অবস্থা তখন ইয়ে ছিল, বেশ ভালো ছিল পারিবারিক অবস্থা, চিকিৎসাও চলতো খুব ভালো রকম, সেই হিসাবে আমাদের মোটামুটি আমরা একটু ইয়েতে ছিলাম। কিন্তু যারা একেবারে গরিব ছিল তারা আর হইলে আর তাদের বাঁচার অবস্থা নেই ছিল না, কেউ কানা হয়ে যেত, কেউ মানে মুখে দাগ গর্ত বিভিন্ন, এখনো আছে আমাদের ওই জায়গা, সব ওই যাদের হয়েছিল এখনো তাদের বান্না আছে, একজনের নাম সে ভিক্ষা করে বেড়ায় দুই চোখ কানা, জজমিয়া আছে ওই রকম কানা, এরকম সব ডিফেক্টিভ হয়ে যায়। তা দাদাজানের অশেষ ইয়েতে দাদাজান ছিলেন একজন আলেম, বড় মাপের আলেম, উনি ইয়ে করাচ্ছেন, ওই নামাজ পড়াইতেন, ইমামতি করতেন মসজিদের। হঠাৎ একদিন এর ভিতরে একদিন শোনা গেল যে দৌড়ায় আসলো দাদাজান মাগরিবের নামাজের ইমামতি করে মুসল্লিদের নিয়ে বেরোয়েছেন মসজিদে, তো বেরোনো মাত্র সেই পাগলটা হাঁক ছাড়তে ছাড়তে দৌড়ায় আসলো যে আপনারা সবাই সবার বাড়ি চলে যান, উলা বিবি ঢুকে গেছে গ্রামে আমাদের। দাদাজান জিজ্ঞেস করলেন তুমি কিভাবে বুঝলে? সে বললো যে আমি দেখলাম যে নদীর চর দিয়ে বালুর ভিতর দিয়ে লম্বা বিরাট লম্বা শাড়ি পরা ঘোমটা দিয়ে হাতে একটা লাঠি আস্তে আস্তে হাঁটে আসতেছে, উঠে আসতেছে নদীর চর দিয়ে। আমাদের বাড়ির পশ্চিম পাশে নদী ছিল ওটা দিয়ে, তখন দাদা যান বললেন যে আপনি আর মুসল্লিদের বললেন আপনারা সবাই বাড়ি চলে যান, যার যার ঘরে যায় দরজা দিয়ে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করেন। আর আমিও বাড়ি গেলাম আমার বাড়িতে। তাই বলে দাদা যান চলে আসলেন। আসার পরে আমাদের যে রুম ছিল ওই রুমে আমরা যেখানে থাকতাম সেখানে আব্বা আমি আর ভাই আক্রান্ত আমাদের ওই পাশে বসে মেজো চাচা সেজো চাচা সবাই ফুপাম্মা সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতেন বসে আর সেবা শুশ্রূষা করতেন। দাদা যখন আসে তাড়াতাড়ি এসে বললেন যে তোমরা সব বেরোয় যাও, বেরোয় ঘরের চারজন চার কোনায় যাও, চার কর্নারে যায় জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করো, হ্যাঁ খুব জোরে জোরে যে যত জোরে পারো। এমন তো অবস্থা করতে করতেই আর দাদা যখন লাঠি নিয়ে যায় বাইরে দাঁড়াইলেন একটা, মানে আমি তো তখন ছোট, আমি তো আর এগুলো পরে সব ঘটনায় শুনছি আর কি, আমি তো দেখতে পারি নাই, আমি তো অসুস্থ তখন। একটু পরে আওয়াজ আসলো পাশের বাড়ির থেকে বিরাট জোরে কান্নার আওয়াজ। তারপরে খবর আসলো যে গহর মিয়া আর ওর ছেলে ছেলে জজ মিয়া এই দুইজন গহর মিয়া মারা গেছে। তখন আব্বা খুব করুণ সুরে বললেন যে গহর চাচা মারা গেছে, এখন আমাদের পালা, দুই সন্তান সহ আমার পালা। হ্যাঁ তখন আম্মা সবাই তো সবাই সান্ত্বনা দিয়ে বললেন যে না কিছুই হবে না ইনশাল্লাহ, তোমরা কোনো চিন্তা করেন না। তুমি এমন বলতে হঠাৎ করে আওয়াজ আসলো যে দাদাজন জোরে জোরে বলছেন তুই যাবি কি না বল। তারপর মেয়ে কণ্ঠে ভাঙা ভাঙা গলায় বলছে আমি তো খালি হাতে যাইতে পারি না, আমার তো দুজন নিতে হবে তোমাদের বাড়ি থেকে। দাদাজন বললেন যে একটাও তুই নিতে পারবি না, পিশাসিনী ডাইনি, একটাও তুই নিতে পারবি না, তুই ঢুকে দেখ। তারপরে সে নরম হয়ে নরম নমনীয় হয়ে গেল, নমনীয় হয়ে বলল তাইলে হুজুর আমি এখন কি করব, আমার কি করা উচিত। দাদাজন জোরে বললেন তোর কি করা উচিত তুই জানিস, আমার দিক দেখায় দেন, ভাঙা ভাঙা কণ্ঠে মেয়েলে কণ্ঠে আমি কোন দিকে যেতে পারি। চারিদিকে গ্রাম মানুষ জনপদ, উনি পূব দিকটা একটু খালি ছিল মাঠ ছিল দেখা দিলেন ওই দিকে যা। তখন ওই দিকের মাঠের ওই পারে ছিল আবার একটা হিন্দু মহল্লা, ওই যখন বললেন ওই দিকে যা তখন সালাম দিয়ে সে চলে গেল। যা একটু দূর যায় ভীষণ দমকা বাতাস আসলো, দমকা বাতাসে ওইটা মিলায় গেল। মিলায় যাওয়ার পরে দাদা যান আসে কোরআন শরীফ থেকে তোমরা কোরআন শরীফ পড়তে থাকো, আল্লাহ মনে হয় মুক্তি দিছে। হ্যাঁ এমন করতে করতে একটু পরেই আবার সেই হিন্দু পাড়া থেকে উল্লো ধ্বনি কান্নার আওয়াজ। হ্যাঁ তখন আবার বুঝতে আমাদের বাকি রইল না, সবাই বুঝলো যে হিন্দু পাড়ার থেকে কয়েকজন ডাইনিটা শেষ করছে, হিন্দু পাড়াতেও তখন ছড়াই গেছে। তারপরে এমন অবস্থায় আমাদের দাদা যান তো মোটামুটি সেবা শুশ্রূষা করার পরে আমরা সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে তখন গ্রামের থেকে আস্তে আস্তে মনে করেন ওই মহামারীটা কমে আসতে লাগলো, পুরা গ্রাম তখন ইয়ে করা ছিল।
দাদা যান যিনি বলছেন তিনি হচ্ছেন নিজের চোখে এই ওলা বিবি যেটা বলছেন আপনি সেটা দেখেছেন?
হ্যাঁ
আমার আমার ধারণা ছিল যে উনি আসতে তখন বসন্ত ছড়িয়ে পড়ে, তা না, মানে কলেরা বা বসন্ত হওয়ার পরে তারপরে উনি আসেন?
হ্যাঁ কলেরা বসন্ত হওয়ার পরে আসে
পরে। আচ্ছা আচ্ছা,
এটা এটা কিন্তু সবাই জানে, যারা প্রবীণ তারা সবাই জানে যে ওরা কেউ বলে ওরা সাত বোন,
আচ্ছা
কেউ বলে ওরা পাঁচ বোন, কেউ বলে দুই বোন, ওরা ওই ওলা বিবি, ওটা একটা আর কি মহামারীর রূপ। তা আমাদের গ্রামের চারপাশে দাদাজন বন্ধ করে দিছিলেন, তারপরেও সেটা কাজ হয় নাই ওই বন্ধতে। গ্রামকে গ্রাম ছড়াই গেছে, মানুষ জনপদ মরছে, কান্না মানুষেরা একটা বিভীষিকা, সেটা না দেখলে ওইটা বোঝা যায় না। আমি আমার কিছুটা এখনো স্মরণ আছে, একেবারে প্র্যাকটিক্যাল জিনিস, এটার ভিতর কোনো ইয়ে নাই। তারপরে এই ওলা বিবি নিয়ে তার ওলা বিবি চলে গেল গ্রামের থেকে, আস্তে আস্তে সবাই সুস্থ হইতে লাগলো।
উনি মানে এই ওলা বিবি চলে যাওয়ার পর কেউ মারা যায় নাই?
না মারা যায় নাই, এবং যারা ছিল সব ডিফেক্টিভ,
আচ্ছা
সব কেউ স্বাভাবিক মানুষ ছিল না, বিভৎস এক একজনের রূপ চেহারা। এখন আমার মুখে দেখেন দাগ আছে, কিন্তু হালকা হালকা পকেট দাগ আছে। সেই সময়কার কথা আমার মনে আছে। তা ওই আর কি, এখন ভাবি যে যারা যাদের অক্লান্ত পরিশ্রমে এই কলেরার ভ্যাকসিন, গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, যারা করছেন জিন্দা, ওনাদের আল্লাহ বেহেশতে নসিব করুক, গুনাহগারটা মাফ করে, যে ধর্মেরই হোক না কেন। এইটুকু আমার আজকে বলার ছিল এই উল্লা বিবিটা নিয়ে। কিন্তু উল্লা বিবি যে একটা ভয়ঙ্কর, এটা বই হয়েছে, উল্লা বিবির উপরে একটা অনেক উপন্যাস হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে পরবর্তীতে আপনার কাছে আমরা আবারও ফিরে আসতে পারবো। আমরা ছোট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, the night comes alive with Grameenphone, and Grameenphone এর উদ্যোগেই আগামী মানে আগামী 31 তারিখ, অর্থাৎ 30 তারিখ রাতে, রবিবার রাত 11:59 আমরা থাকবো সিক্স সিজনে, এবং সেখানে আপনারা সরাসরি ভূত এফএম আমাদের সাথে আপনারা উপভোগ করতে পারবেন, এবং সেই সাথে আপনারা পাবেন ওখানে বেশ কিছু হরর এক্সপিরিয়েন্স শো। সো অবশ্যই অবশ্যই জয়েন করুন আমাদেরকে এই সানডেতে। আর আমাদের যাবার সময় হয়ে গেছে, বাট হ্যাঁ, যাওয়ার আগে বলেছে একটা অডিও ক্লিপ প্লে করে তারপরে যাবো, সুতরাং অডিও ক্লিপটি আপনারা শুনতে পারবেন। শরীফ লালবাগ থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে অ্যারোমা, আর যে অ্যারোমা বনশ্রী থেকে। এছাড়া আমাদের এস এম এস করেছেন রিয়াজুল ইসলাম লাদিন, এস এম এস করেছেন লাস্ট স্টোরিটা ওলা বিবি ওয়াজ অসম, তাই লিখেছেন মিশন বাংলা বাজার গাজীপুর থেকে লিখেছেন। এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাজশাহী থেকে উম্মে সেফা শরীফ আমাদের সাথে রয়েছেন, রোহান আমাদের সাথে রয়েছেন, এবং ওলা বিবির কথা যে রিয়েল সেটা তিনি বলেছেন। আমি জানতাম যে এটা আপনাদের ভালো লাগবে, যেন লাস্ট রেখে দিয়েছিলাম। টম অ্যান্ড জেরি গোপালগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন নিবিড়, আমাদের এস এম এস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি প্রান্ত মেহেদি রাজশাহী থেকে এস এম এস করেছেন, রাজশাহী মেডিকেল কলেজের ঘটনাগুলো অনেক ভালো লাগে, এবং আমরা চাই যে মেডিকেল কলেজের ঘটনা আরও বেশি প্রচার করতে, সেক্ষেত্রে আপনাদেরও হেল্প লাগবে, আপনারা চাইলে আমাদের পাঠাতে পারেন সেগুলো। এবং যারা আপনাদের পরিচিত ডাক্তাররা রয়েছেন, যাদের কাছে সমস্ত ঘটনা রয়েছে, তাদেরকে উৎসাহিত করতে পারেন ভূত এফ এম এ তাদের ঘটনা শেয়ার করার জন্য। আমি জানি অসংখ্য মানুষের কাছে অসংখ্য ঘটনা রয়েছে। জামাল মাহমুদ আমার সাথে রয়েছেন, যে অস্থির শো হয়েছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়া আমার সাথে রয়েছেন দুর্লভ, উৎস সহ আরও অনেকে। আপনাদের সবার সাথে কথা হবে আগামী রবিবার, অর্থাৎ আগামী শুক্রবার আগেই এই রবিবারে কথা হচ্ছে। স্পেশাল একটা এপিসোড ওয়েট করছে আপনাদের জন্য, এবং সেই সাথে স্পেশাল ট্রিট, ট্রিক এবং ট্রিট দুটো একসঙ্গেই থাকবে। ট্রিট দেবে সিক্স সিজন হোটেল, এবং ট্রিক থাকবে ভূত এফএমে। সুতরাং অবশ্যই অবশ্যই আপনারা চলে আসুন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে লাইভ আপনারা ঘটনা একদম সামনাসামনি দেখতে পারবেন যে ভূত এফএম কীভাবে হয়। আর সেই সাথে আগামী শুক্রবার আমরা আবারও ফিরে আসবো। আর এই স্পেশাল এপিসোডে আপনার ঘটনা যদি আপনি চান যে আপনার ঘটনা শেয়ার করা হোক, তাহলে বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠিয়ে দিন আপনারা। চলে যাচ্ছি আজকের মতো, এবং ফিরে আসবো আবারও রবিবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রিতে থাকবেন, এবং যেতে যেতে প্লে করে যাচ্ছি একটা অডিও ক্লিপ। টাটা।
ঢাকা যাত্রা বাড়ি থেকে। তো ভাই, আমি যেটা শেয়ার করবো আপনার সাথে সেটা হচ্ছে যে 2015 সালের ঘটনা। তো আমি এসএসসি পরীক্ষার পরে যে অফিসার ট্রেনটা, যে রেজাল্ট হওয়ার পর্যন্ত যে অফিসার ট্রেনটা ঘটনাটা, এই ঘটনাটা মানে এর মধ্যেই ঘটে। তো আমি হচ্ছে যে আপনার একদিন জুম্মার নামাজ, শুক্রবার জুম্মার নামাজ পড়তেছি মসজিদে। তো নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, তো বের হচ্ছি মসজিদের গেটের সামনে। স্বাভাবিক হচ্ছে যে ঢাকা শহরে মসজিদের বাহিরে জুম্মার নামাজ পড়া, শুক্রবার নামাজও পড়া, অনেক লোক থাকে, অনেক ভিক্ষুক থাকে, ভিক্ষা চায়। তো আমার কাছ থেকে এরকম যে ভিক্ষুক আর কি, উনি হাত পেতে টাকা চাচ্ছেন যে ভাই আমাকে একটা টাকা দেন। তো আমার হাতে জানানো ছিল ডান হাতে, আর বাম হাতে আমি 2 টাকা নোটগুলো বের করে রাখছি। তো আমি ওই লোকটাকে আমার 2 টাকা নোট দিলাম তাকে। তো উনি 2 টাকা নোটটা আমার হাতে দিয়ে বললেন যে ভাইয়া আমি 1 টাকা চাইছি, আমাকে 1 টাকাই দিই। বলছি যে আমার কাছে তো 1 টাকা ভাঙতেই নেই। তুমি বলতেছো, পরে আমি বলছি যে ভাই আপনার কাছে 1 টাকা থেকে ফেরত দেন আমাকে। বলছি না, আমার কাছে 1 টাকা নেই, আমি 1 টাকাই নেবো, আর আপনার কাছে 1 টাকা আসে আমি সেটা জানি। মানে আমার কথা বলছে যে আমার নাম হচ্ছে মেহেদি, বলতে শুধু মেহেদি কে যেন মানে চারজন লোক উনি আমার বুঝছে যে চারজন লোক আমাকে নিয়ে যাচ্ছে। তো আম্মু তখন বলে উঠলো যে হ্যাঁ এটি তোমাকে বললো যে উনি আমার কথা বলতেছে যে ও স্বপ্ন দেখছে আমিও দেখতেছি তুমি দেখছো না এটা অবশ্যই তোমার মধ্যে কিছু না কিছু। তখন আব্বুকে আম্মু সব খুলে বললো টাকার ঘটনা তারপরে মেহেদি সব খুলে বললো। তো আব্বু চিন্তা করলো যে আমাদের পাশে যে মসজিদ সেই মসজিদে ইমাম সব বড় তো বড় অর্জন বুজুর্গ তো বলছিল ওনাকে জিজ্ঞেস করলো। তো আর উনি মানে যে ইমাম সাহেব এই মসজিদ ইমাম সাহেব ছিল তো উনি আবার আমাদের গ্রামের মানে আমার দাদু বাড়ি ইমাম তো উনি মানে ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো আব্বু হুজুরের কাছে গেলেন, হুজুরের কাছে যাবো হুজুর সব খুলে বলেছে। তো হুজুর হুজুর আবার আব্বু মানে আব্বু আর আমার সামনে আব্বু আমাকে নিয়ে গেছে আব্বু আর আমার সামনে হুজুর ফোন দিলেন হুজুর বলতেছেন যে আমার যখন পরিচিত লোক আসে গ্রামে পরে বলতেছেন যে মানে বলছে কোনো গ্রামে একজন হুজুর আসে খুব ভালো উনি সব বলে দিতে পারে বা উনি এখানে কিছু কাজ করেন ওনার কাছে গেলে ভালো হয় সাথে কথা বলে ভালো। তো আব্বুর সাথে ফোনে কথা বলেন তো উনি লোকটা আমাকে বললেন কথা বললেন তো আব্বু খুলে কিছুই বলে নেই আব্বু চাষ করেছে স্বপ্নের কথাটা স্বপ্নে এরকম এরকম দেখতেছে। তো লোকটা বললেন যে আপনি একটা কাজ করেন তো আপনি অনেক দূরে দিয়ে যাওয়া সম্ভব না আমি অনুমতি চাকরি করি তো সমাজ থেকে তো ছুটি স্বাভাবিক দিতেই চায় না যে একটা কাজ করেন আপনি আপনার ছেলেকে নিয়ে আসেন গ্রামে নিয়ে আসেন তো ওইখানে ও আসলো ঘুরেও গেল বা আমার কাজটাও সুবিধা হল। তো আব্বু তো চিন্তা করেন নাই যে কথা ওই কাজ আপু করলেন আমাদের কি পরের দিন সকালে রওনা দিন। তো পরের দিন সকালে রওনা দিন আমরা গ্রামে যাই তো যাওয়ার পর বিকেলে ওই হুজুরের কাছে যাই। তো ওই হুজুরের কাছে গেলে হুজুর আমাকে দেখে কি বলবো ভাইয়া উনি দেখার সাথে সাথে উনি বলতেছে যে ওকে তো জাদু করা হয়েছে মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে শুনে বলছে ভাবতেছে তোকে তো জাদু করা হয়েছে। আপু বলতেছে যে কি বলেন হ্যাঁ বলুন হুজুর বলছে না হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি একটা কাজ করেন সে যে আপনি কালকে ওরে বারোটা আগে নিয়ে আসবেন ওরে গোসল করাবো আর রাত্রে ইসের পর আমরা একটা আসন বসাবো। তো আপু পরের দিন দুপুর বারোটায় তো আমাকে নিয়ে যেত হুজুর তখন দুধ কাঁচা হলুদ গোসল করেন তো আমি গোসল করার পর আমরা চলে আসছি রাতে যখন ইসের নামাজ শেষ তো তখন আমরা আসনের জন্য হুজুর কাছে গেলাম আমি গেলাম আব্বু গেল তারপরে আমার একটা চাচাতো ভাই এসে আমার একটা চাচা গেছে তারপর আমার আম্মু যেতে চেয়েছে কিন্তু হুজুর নিষেধ করছে যে না মা যাতে না আসে মহিলা যেন না যায়। তো হুজুরের কাছে যখন আমরা যখন বসলাম দেখলাম যে হুজুর আমার সামনে বসলো একটা মোমবাতি নিয়ে বসলো কিছুক্ষণ পর হুজুরের কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল যে কেমন কথা বলছে তারপরে দেখতে জানি কেমন দেখতে কেমন বলতে কি চোখগুলো বড় বড় রাগি হয়ে গেছে কেমন করে তাকাচ্ছে। তো হঠাৎ উনি বলতে লাগলেন যে আপনাকে ছেলে আপনার ছেলে তো মানে ব্ল্যাক ম্যাজিক জাদু করা হয়েছে জিন দিয়ে জাদু করা হয়েছে বাস করা হয়েছে। তো উনি হুজুরকে বলছে সে মানে হুজুর তো না আসলে হুজুর মানে জিন হয়তো অনেক পরে হুজুর থেকে জানতে পেরেছে সে জিনটাকে কি বলে জিনটার উপর ভর করছে। তো হুজুর হচ্ছে মানে জিনটা বলছে যে ছেলে তো জাদু করা হয়েছে ছেলে তো তান্ত্রিক জাদু করছে ছেলেকে বশ করে নিয়ে যাবে বশ করে নিয়ে যায় ওকে তান্ত্রিকে শিষ্য বানাবে। তো আব্বু বলছে যেটা কি কিভাবে বলছে ওই চিন্তা বলতেছে যে আমি আপনাকে সব প্রমাণ দেখাব তো ঠিক আছে সে ঠিক আছে। তো হুজুরটা বলতে লাগলো যে কিভাবে কি কিছু সব বলতে লাগলাম কিন্তু আমি কিছুই বলিনি বা আব্বু কিছু বলেনি কিন্তু নিজে থেকে বলতে লাগলাম আসলে হুজুর ছিল না আমি যতটুকু ধারণা যে আসলে উনি ছিলেন না এটা হয়তো ওনার উপরকে ভর করছে কিন্তু হুজুর বলছে তার উপর জিন ছিলেন কথা বলে জিন বলছে জিন বলছে যে আপনার ছেলে তো এক মায়ের এক ছেলে আর ও তো তুলার আসে তো তুলার আসে এক মায়ের ছেলে দিয়ে অনেক কিছু করা সম্ভব জাদুতনা বা খারাপ কাজ করা তান্ত্রিকদের জন্য সুবিধা তান্ত্রিকে এগুলো ছিল দেখে পেছি না তো আপনার ছেলেকে বস করার জন্য প্রথমে ছেলে যখন স্কুলে যাচ্ছিল তখন রাস্তায় এক টাকা একটা কয়েন জিন গিয়ে জিন রেখে আসে তো জিনটা বলতেছে তখন ছেলে টাকাটা নেয় টাকাটা নিয়ে রেখে দেয় তো জিনটা ওই টাকাটার মানে ওর জিনটা টাকাটা বসছিল ওই জিনটার সাথে সাথে ছেলের সাথে সাথে বাড়িতে যায় তো ওই তান্ত্রিক পরে জানতে পারে যে আমি ছেলের বাসা কোথায়। তো একটা সুযোগ খুঁজে তান্ত্রিক আপনার ছেলেকে তান্ত্রিকটা সুযোগ খুঁজে আপনার ছেলের পিছনে এসে যখন সুযোগ পেল তখন তান্ত্রিক মসজিদের সঙ্গে দেখা করলো। তান্ত্রিক প্রথমে টাকাটা যে আমার বাসায় রাখছে, বাসায় রাখার উদ্দেশ্য হচ্ছে কিছু নেওয়া, আমার সাথে আমার জিনিসপত্র নেওয়া, চিনি আমাকে জিনিসপত্র নেওয়া, আমার বয়স করে নিয়ে যাবে। তো টাকাটা যে মসজিদ থেকে সে চেয়ে নিচ্ছে সেটা কারণ হচ্ছে সে ওটা মন্ত্র করল। আমার হাতে টাকাটা নিয়েছে, টাকাটা নিয়ে সে মন্ত্র করছে। তো মন্ত্র করছে, মন্ত্র করে আমাকে দিয়েছে, বাসায় দিয়েছে। তো বাসায় আসার উদ্দেশ্য আর টাকাটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল যে এটি কারো মানে মনে মধ্যে খুব না লাগে। একটা সে হচ্ছে যে সে আসছিল আমার পায়ে মাটি নেওয়ার জন্য, পায়ে যে ধুলো ধুলো নেওয়ার জন্য, ছিঁড়ে থেকে উঠলে বা রাস্তা থেকে উঠলে সবাই জুতোর মধ্যে ধুলো রেখেছে। আর একটা হচ্ছে আমাদের যে জুতোটা ছিল সেটা হচ্ছে যে বাহিরে আমাদের বাড়ির মধ্যে কোনো আউট মাউট ঢুকতো না বা চোট ওরকম এখনো মানে কখনো হয়নি। শেষে সবার দেখতাম যে সবাই জুতোর একটা বাহিনী রাখতো, মানে যেটা সবাই ইউজ করে, টোটালি ইউজ করে নর্মালি ভাবে, সেটা হচ্ছে যে বাহিরে থাকতো। আর যেগুলো হচ্ছে স্পেশালি সেগুলো ঘরে থাকতো। তো লোকটা ধরে নিতে আসছিল, ধরে নিয়ে আসছে যে যেটা বলতেছে এরকম বলার পর অনেক কিছু বললো। তো উনি বলতেছে যে আমি যদি টাকাটা না ধরতাম তাহলে এটা হতো না, এই ধরনের কিছু বলতেছে। একটা জিনিস হচ্ছে যে জিন হঠাৎ করে তার হাতটা সামনে রাখলো, মানে ওই হুজুরটা আসলে জিন তো আমরা দেখি হুজুরটা হাতের সামনে রাখলো। তখন হঠাৎ করে দেখলাম হাতের মধ্যে একটা তাবিজ চলে, তো তাবিজটা আব্বুর হাতে দিলেন। তাবিজটার মধ্যে মাটি মাটি মাখানো ছিল। তো ওই তাবিজটা আব্বু খুললেন, ওই চিন্তা বললেন আব্বুকে খুলতে, আব্বু খুললেন। ভিতরে একটা কাগজ ছোট টুকরো ছিল, সেটার মধ্যে ছিল আপনার কিছু নকশা না কি যেন বলে আর কি, এগুলো ছিল। আর একটা যে ছোট কাগজ, ওই কাগজটার মধ্যে ছিল কিছু মাটি, কিছু ধুলো ছিল হালকা, একটা চুল ছিল, একটা নখ ছিল। তো ওই চিন্তা বলতে সে নখটা নাকি আমার ছিল, তাবিজের মধ্যে বড় তাবিজ ঘষতে ওটা ভোরা, এটা নাকি পুরাতন কবরের মধ্যে রাখছে বস করার জন্য আমাকে নিয়ে যাবে। বন্ধুই বলতে সে যে টাকাটা যদি মানে ওই যে যদি আমি আলমারিতে না রাখতো, টাকা যদি আমি রাখতাম তাহলে অবশ্য সে মানে তিন দিনের মধ্যে আমাকে বস করে নিয়ে যেত। যখন আমি মুর্শিগঞ্জেই থেকে যাই, গ্রামের হচ্ছে মুর্শিগঞ্জ, আমি ওখানেই থেকে যাই। তবে ওই পর থেকে খুব ভালো আছি, মানে কোনো স্বপ্ন ওই স্বপ্ন আমি দেখি না।
Bhoot FM, the night comes alive with Grameenphone.